Глаза.
ABC Radio 89.5. শুরু হয়ে গেছে কুয়াশা, আর সঙ্গে আছে শারবিন। প্রতিবারের মতো শুরুতে যে গল্পটি রয়েছে তার নাম হচ্ছে আমাদের ভুবন স্যার, লেখা রনিন বসুর আর পড়ে শোনাবে সেতু। চলুন তাহলে গল্পের প্রথম অংশে চলে যাই, তারপরে আবারও ফিরে আসব গল্পের দ্বিতীয় অংশ অর্থাৎ পুরো গল্পটি শেষ করে। সে পর্যন্ত সঙ্গে থাকবে
রাতের খাওয়া দাওয়া বেশ কিছুক্ষণ আগে সারা হলেও ভেজার বাড়তে যাওয়ার আগ্রহ কারোর প্রায় নেই। সবাই ছোট ছোট দলে ভাগ হয়ে জটলা করছে। মাস্টার মশাই ওরা নিজেদের মধ্যে গল্প গুজব করছেন, পুরো বগিটাই আজ আমাদের দখলে। দার্জিলিং মেল বেশ কিছুক্ষণ হলো বর্ধমান ছেড়ে বোলপুরের দিকে ছুটে চলেছে। বাইরের অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। মাঝে মাঝে স্টেশন বা রেল ক্রসিং এর গুমটি ঘরের আলোর নিশানাগুলো ছিটকে পেছন দিকে ছুটে যেতে থাকে। স্যার একটা গল্প বলুন না, এখনই শুতে যেতে ইচ্ছে করছে না। ক্লাস টেনের ফার্স্ট বয় জয় হঠাৎ করেই অনুরোধ করে বসে। অনুরোধের কারণও আছে, গল্প বলিয়ে হিসেবে স্কুলে আমার সুনাম এবং দুর্নাম দুই আছে। মুহূর্তের মধ্যে একটা সাড়া পড়ে যায়, অন্য ছেলেরাও ধুয়ো তালে, হ্যাঁ স্যার বলুন না একটা গল্প। অতটা অনুরোধ উপরোধ করার অবশ্য প্রয়োজন ছিল না, কারণ একটি বিশেষ ঘটনার কথা বলবার জন্য তখন আমার প্রাণটা আইটাই করছিল। গল্পের জন্য যেন আমি মুখিয়েছিলাম, তাই বেশ গুছিয়ে আরম্ভ করি। হ্যাঁ, গল্প একটা তোমাদের বলবো বটে, তবে সেটা নিছক গল্প নয়, বাস্তব ঘটনা যা আমি নিজে প্রত্যক্ষ করেছি। ততক্ষণে আশেপাশের কিউবিকল থেকে মাস্টার মশাইরাও চলে এসেছেন, এসেছে আরো ছাত্র। অবস্থা দেখে নিজের আসন ছেড়ে আমি গিয়ে বসি জানলা ধারে একটা সিঙ্গল বার্থে, যাতে বগির এ মাথা থেকে ও মাথা পর্যন্ত সবাই আমার গল্প শুনতে পায়। তারপর শুরু করি। সে প্রায় 30 বছর আগের ঘটনা। আমি তখন তোমাদের মতো ছাত্র ছিলাম। সেবার আমাদের স্কুল থেকেও এই রকম শিক্ষামূলক ভ্রমণে দার্জিলিং নিয়ে যাওয়া হবে। মাস্টার মশাইরও সঙ্গে যাবেন। আমরা সবাই শিয়ালদহ স্টেশন উপস্থিত হলাম। তখন অবশ্য এই গাড়িটার নাম দার্জিলিং মেল ছিল না, ছিল নর্থ বেঙ্গল এক্সপ্রেস। আর এখনকার মতো সোজাসুজি শিলিগুড়িতেও যেত না, কারণ মাঝে গঙ্গার উপরে ফারাক্কা ব্যারেজ তখনও হয়নি। তবে কাজ শুরু হয়ে গেছে। প্রথমে ফারাক্কা পর্যন্ত ট্রেন গিয়ে টিমারে গঙ্গা পার হয়ে ওপারে একটা গাড়িতে চেপে যেতে হতো। যা হোক, কথা ছিল যে ভুবন স্যার তার চেতলার বাড়ি থেকে সরাসরি স্টেশনে এসে আমাদের সঙ্গে মিলিত হবেন। তখন ট্রেন ছাড়তো দুপুরে। ট্রেন ছাড়া পর্যন্ত অধীর আগ্রহে ওনার জন্য অপেক্ষা করা সত্ত্বেও উনি আর এলেন না। শেষ পর্যন্ত তাকে ছেড়েই আমাদের যাত্রা শুরু হলো। গাড়ি তো আর আমাদের জন্য অপেক্ষা করবে না, ঠিক সময় মতো গাড়িও ছেড়ে দিল। স্যারেরা তার কথা কিছুক্ষণ আলোচনা করলেন, একসময় তা চাপাও পড়ে গেল। সবাই ছোট ছোট দলে ভাগ হয়ে কেউ গল্প গুজব, কেউ কেউ লুডো বা তাস খেলতে শুরু করে। আমরা কজন জানালার ধারে বসে দেখতে দেখতে চলেছি। আমার জীবনে এর আগে ট্রেনে খুব বেশি দূর কোথাও যাওয়া হয়নি, তাই ট্রেন জার্নি আমার খুব ভালো লাগছিল। বর্ধমান পেরুতি উৎসুক হয়ে ওঠে বোলপুর শান্তিনিকেতন দেখার জন্য। কখন যে দেখবো কবিগুরুর শান্তিনিকেতন, কিন্তু বর্ধমান থেকে বোলপুর তো কম দূর নয়, গাড়ি চলছে তো চলছেই। আমাদের সব প্রতীক্ষার অবসান করে বোলপুরে গাড়ি এসে দাঁড়ালো, কিন্তু ততক্ষণে প্রায় সবাই গাড়ির দুলুনিতে দুপুরের ভাত খুমে তলিয়ে গেছে। ট্রেন দাঁড়াতেই আমি প্ল্যাটফর্মে নেমে গেলাম চারদিকটা দেখবো বলে, আর নেমেই অবাক হলাম, ভুবন স্যার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছেন। স্যার আপনি এখানে আর আমরা? তিনি কথা শেষ করতে দিলেন না, তার আগেই ছোটে আঙুল ঠেকিয়ে বললেন,
হঠাৎ একটা জরুরি কাজে গতকাল রাতেই আমাকে এখানে চলে আসতে হলো, তাই ঠিক করলাম যে এখান থেকেই তোমাদের সঙ্গে যোগ দেব।
তাহলে গাড়িতে চলুন স্যার, বলে জানালার দিকে মুখ করে অন্যদের ডাকতে যাব তিনি ইশারায় আমাকে নিষেধ করলেন। তারপরেই আমার কাঁধে হাত রেখে বলতে শুরু করলেন,
স্টেশন থেকে শান্তিনিকেতন দেখা যায় না, আসনটা বেশ ভিতরে, এর পরের স্টেশন প্রান্তিকের কাছাকাছি। রবীন্দ্রনাথের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ প্রথমে শান্তিনিকেতন নামে খুব ছোট্ট একটা আশ্রম স্থাপন করেছিলেন। পরবর্তীকালে রবীন্দ্রনাথ সেই আশ্রমকেই বড় করে শিক্ষাকেন্দ্র করে তোলেন এবং তারপর তা বিশ্ববিদ্যালয়ে পরিণত করেন। এখানে তিনি বিশ্বভ্রাতৃত্বের মিলন সেতু করতে চেয়েছিলেন। তাছাড়া বিদ্যাদেবীর আরেক নাম তো ভারতী, তাই এর নাম রেখেছিলেন বিশ্বভারতী।
হঠাৎ গাড়ি ছাড়ার বাঁশি বাজতেই আমি তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ি। ভাবলাম স্যারও বোধ হয় আমার সঙ্গে সঙ্গে গাড়িতে উঠছেন, কিন্তু পিছনে ফিরে দেখলাম স্যার নেই, ট্রেন ততক্ষণে ছেড়ে দিয়েছে। দরজায় মুখ বাড়িয়ে দেখলাম স্টেশনে তিনি নেই, হয়তো অন্য কামরায় উঠেছেন। অন্যদের ব্যাপারটা বলতেই ভুবন স্যারের আচরণে সবাই অবাক হলো। স্যারেরা আমাকে ডেকে সব জানতে চাইলেন। ঠিক হলো যে পরের স্টেশনে নেমে অন্য কামরায় তাকে খোঁজা হবে। সেই মতো পরের স্টেশনেই আমরা কজন উঁচু ক্লাসের ছেলেরা তাকে খুঁজতে নামলাম, কিন্তু তাকে আর পাওয়া গেল না। প্রভাত স্যার তো সোজাসুজি আমাকে মিথ্যেবাদী বললেন, বললেন ভুবনবাবুর সঙ্গে নাকি আমার দেখাই হয়নি। ছেলেরাও জানতে চাইল চিৎপুরের কোন দোকানে সুরমা লাগিয়েছে চোখে। একসময় প্রসঙ্গটা চাপা পড়ে গেল, বাইরে অন্ধকার নেমে এসেছে। আমরা ফারাক্কায় নেমে স্টিমারে উঠেছি। সেই দুপুর থেকে মনটা খারাপ হয়ে আছে, এখন নিজের উপরই আর বিশ্বাস রাখতে পারছি না। স্টিমারের দোতলার রেলিং ধরে দাঁড়িয়ে আছি, সঙ্গে রবিন নামে আরো একজন ছিল। তন্ময় হয়ে দূরে নির্মাণরত ফারাক্কার আলোর মালা দেখছি, ওখানে যেন গঙ্গার বুকে আলোর বন্যা বইছে। হঠাৎ কাঁধের উপর মৃদু স্পর্শে মুখ ফিরিয়ে দেখলাম ভুবন স্যার আমার কাঁধে হাত রেখে মৃদু মৃদু হাসছেন। মনে ক্ষোভ ছিল, তাই একটু অনুযোগের সঙ্গে বললাম,
স্যার আপনি হঠাৎ বোলপুর স্টেশনে কোথায় চলে গেলেন?
সারা স্টেশন আপনাকে খুঁজে পেলাম না, স্যার আমাকে মিথ্যাবাদী বলছেন।
বলতে দাও, এ এক ধরনের মজা, দেখবে সব ঠিক হয়ে যাবে।
স্যার নিচে চলুন, সবাই আপনাকে খুঁজছে।
অত ব্যস্ত হচ্ছ কেন, দেখবে হঠাৎ কেমন সারপ্রাইজ ভিজিট দেব।
তারপরেই তিনি অন্য প্রসঙ্গে চলে গেলেন।
এই যে নদী দেখছো, এটাই হচ্ছে গঙ্গার মূল ধারা। ভূগোল পড়েছ, রাজমহলের কাছে গঙ্গা দুই ভাগে বিভক্ত হয়ে মূলধারা পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে এবং অন্য ধারা প্রধান শাখা রূপে ভাগীরথী নামে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে গঙ্গা সাগরে মিলিত হয়েছে। আমরা কিন্তু ভাগীরথীকে গঙ্গা বলি থাকি, পদ্মাকে নয়। তার কারণও রয়েছে অবশ্য। প্রকৃতপক্ষে ভাগীরথী গঙ্গার মূলধারা ছিল আর পদ্মা ছিল প্রধান শাখা, কিন্তু প্রায় 400 বছর আগে এক ব্যাপক ভূমিকম্পে তৎকালীন পূর্ববঙ্গ প্রায় 30 ফুট বসে যায়। তাতেই জলের ধর্ম অনুসারে গঙ্গার মূল ধারা পদ্মায় প্রবাহিত হতে শুরু করে। পূর্বের মূল ধারা ভাগীরথী ক্রমশই শুকোতে থাকে এবং তাতেই পরবর্তীকালে কলিকাতা মহানগর ও বন্দরের বিপদ ঘনিয়ে আসে। ভারতে তখন ইংরেজ সরকার, তারা মুর্শিদাবাদ জেলার তিলডেঙ্গার কাছে ব্যারেজ তৈরি করে গঙ্গা তথা ভাগীরথীর পূর্বের অবস্থা ফিরিয়ে আনতে চেয়েছিলেন, কিন্তু সাম্রাজ্যবাদী বণিক সরকার বিশাল অঙ্কের টাকা খরচের ভয়ে শেষ পর্যন্ত পিছিয়ে আসে। স্বাধীনতার পরে আমাদের জাতীয় সরকার এই ব্যারেজ তৈরি করতে এগিয়ে এসেছিল। মনে রেখো, এটা ব্যারেজ হচ্ছে, ড্যাম নয়। এখানে জল ধরে রাখার ব্যবস্থা হচ্ছে না, এখানে জলের গতিপথ পরিবর্তন করিয়ে ভাগীরথীতে ফেলা হবে। সেই সঙ্গে উত্তরবঙ্গের সঙ্গে রেলপথ ও স্থলপথের সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। তখনের স্টিমারে কোথায় কোথায় ভুবনবাবু বলতে বলতে তিন চারজন স্যারের সঙ্গে অন্যেরাও উপরে উঠে এসেছে। আমাদের কথার মাঝেই রবিন নিচে চলে গিয়ে খবর দিয়েছে। স্যারদের চিৎকার ওদের দিকে তাকিয়ে আবার মুখ ফিরিয়ে দেখলাম ভুবন স্যার নেই। ভিড়ের মধ্যে তিনি আবার গা ঢাকা দিয়েছেন। কে শোকা, কোথায় ভুবনবাবু? স্যারেরা এবার রবিনকে চার্জ করেন।
স্যার একেই জিজ্ঞেস করুন, ভুবন স্যার একটু আগে আমাদের সঙ্গে কথা বলছিলেন।
স্যাররা এমন দৃষ্টিতে প্রথমে রবিন তারপর আমার দিকে তাকালেন যে ভয়ে কুঁকড়ে গেলাম। সেই সঙ্গে ভুবন স্যারের এই ধরনের আচরণে তার উপরও আমাদের খুব অভিমান হলো। ওপারে খেজুরিয়া ঘাটে ট্রেনে এবং তার আগে স্টিমারে আবার আমরা ভুবনবাবুকে তন্ন তন্ন করে খুঁজে দেখেছিলাম, কিন্তু তাকে পেলাম না। পরের দিন সকালে আমরা নিউ জলপাইগুড়ি থেকে টয় ট্রেনে দার্জিলিং যাব। টয় ট্রেনে যে যার জায়গায় বসে আমরা গল্পগুজব করছি। গাড়ি ছাড়তে তখনও বেশ কিছু দেরি। এমন সময় ক্লাস টেনের ফার্স্ট বয় পরেশ হাঁপাতে হাঁপাতে এসে সংবাদ দিল ভুবন স্যারের সঙ্গে তার দেখা হয়েছে। কোথায় কোথায় তিনি কোথায় থেকে দেখলি? স্যারেরা একসঙ্গে বলে ওঠেন। পরেশ উত্তর দেয়, বুক স্টলের সামনে দাঁড়িয়ে বই পড়ছেন। শুনেই পরেশকে নিয়ে স্যারেরা ছুটে গেলেন এবং যথারীতি ব্যর্থ হয়ে ফিরে এসে পরেশকে ধরলেন। পরেশ ছেলেটি অতিশয় শান্ত গোবেচারা, তাই প্রথম ছুটে সে বেশ ঘাবড়ে গিয়েছিল, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিয়ে জোর দিয়ে জানায় স্যারের সঙ্গে তার দেখা হয়েছিল। কোথায় দেখা হয়েছিল তোমার সঙ্গে? প্রথমে ওভারব্রিজের উপরে, তারপর কথা বলতে বলতে আমরা নিচে নেমে বুক স্টলের সামনে আসি। কি কি কথা হয়েছিল বলো। স্যার ওভারব্রিজের উপর থেকে নিচের তিন নম্বর লাইন দেখে বললেন, পৃথিবীর আর কোনো স্টেশনে এরকম তিন মাপের রেল লাইন আর পাবে না। তোমরা যে গাড়িতে এলে ওকে বলে ব্রডগেজ লাইন। দুই রেল লাইনের মাঝে দূরত্ব হচ্ছে 1.67 মিটার, একে ব্রডগেজ বলে। আর বাঁদিকের ওই ছোট ছোট গাড়িগুলো দেখছো, ওকে বলে মিটার গেজ লাইন। আসামে ওই লাইন গেছে। ওর মাপ কত জানো? আমি দুম করে বলে দিলাম, মিটার গেজ যখন তখন 1 মিটারই হবে। তিনি বললেন, গুড, ঠিকই বলেছ। আর তোমরা যে ট্রেনে যাচ্ছ তা টয় ট্রেন, একে ন্যারো গেজ বল। এর মাপ হলো মাত্র 61 থেকে 63 সেন্টিমিটার, সবচেয়ে অকেজো লাইন অথচ সবচেয়ে জনপ্রিয়। এই টয় ট্রেন প্রথম চলেছিল 1880 খ্রিস্টাব্দের 11 মার্চ তারিখে শিলিগুড়ি থেকে তিনধরিয়া পর্যন্ত। প্রথম যাত্রার যাত্রী ছিলেন ভাইসরয় লর্ড লিটন, সঙ্গে বাংলার গভর্নর স্যার হ্যার লিটন। সেই সঙ্গে ছিলেন ওই রেলপথের প্রতিষ্ঠাতা ও প্রথম জেনারেল ম্যানেজার ফ্রাঙ্কলিন প্রেস্টেজ। সেদিন সে কি উত্তেজনা, সাহেবরা যেন তাদের স্বদেশে চলছেন। ব্রিটিশ আমলে তৈরি সেই ইঞ্জিন ও সেলুন এখনো চলছে, আমরা তাতে চেপেই যাব। সাহেবদের জন্য ছিল জমকালো সেলুন এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, আর সাধারণ যাত্রীদের জন্য নন্দা দেবী ও ধবলগিরি। এই লাইনে পৃথিবীর সর্বোচ্চ রেল স্টেশন ঘুম 7,407 ফুট উঁচুতে। সেই স্টেশন দিয়েই আমরা যাব। পরেশের কথার মধ্যেই আমাদের টয় ট্রেন ছেড়ে দিতেই প্রসঙ্গ চাপা পড়ে গেল। সেদিন আর কোনো অঘটন ঘটল না। 6-7 ঘন্টার মধ্যেই আমরা দার্জিলিং পৌঁছে গেলাম। পরের দিন ভোরে ঘুম ভাঙতে চোখের সামনে ভেসে ওঠে কাঞ্চনজঙ্ঘা। অবাক বিষয়ে চেয়ে থাকি, আবার সেই স্নেহ স্পর্শে ফিরে দেখি স্যার মুখে সে মৃদু মৃদু হাসি। আমি একাই ছিলাম, কিন্তু আমাকে কথা বলতে দিলেন না। বললেন, এখন এই পবিত্র মুহূর্তে অন্য প্রসঙ্গ নয়। পাহাড়িদের উপাস্য দেবতা কাঞ্চনজঙ্ঘাকে শুধু দুচোখ ভোট দেখো বলেই তিনি স্থির দৃষ্টিতে চেয়ে রইলেন। আমিও মন্ত্রমুগ্ধের মতো চেয়ে রইলাম। ভোরের অরুণ আলোয় গলন্ত সোনালী রঙের চূড়াগুলো ঝলমল করছে। ভূগোল বইয়ের পাতা থেকে চোখের সামনে উঠে এসেছে বিশ্বের তৃতীয় উচ্চতম গিরিশৃঙ্গ। ভাবতেই সারা শরীর জুড়ে এক অদ্ভুত শিহরণ খেলে যেতে থাকে। কাঞ্চনজঙ্ঘা, স্যারের গভীর কণ্ঠস্বর আমার কানে আসতেই ওনার দিকে চাইলাম। উনি বললেন,
আমরা বাঙালিরা কাঞ্চনজঙ্ঘার নামটা সঠিক উচ্চারণে করি না, অথচ এই নামের ভিতর কত গভীর অর্থ লুকিয়ে আছে। নামের প্রতিটি অংশের নিজস্ব অর্থ আছে। লেপচা ভাষায় কাং শব্দের অর্থ তুষার, চেন হল বিশাল, জি ভান্ডার, আর ইয়াঙ্গা মানে পাঁচ। অর্থাৎ সম্মিলিত পাঁচটি শৃঙ্গ নিয়ে তুষারমণ্ডিত বিশাল ভান্ডার পাহাড়ের মানুষদের, বিশেষ করে লেপচাদের উপাস্য দেবতা, আমাদের প্রিয় কাঞ্চনজঙ্ঘা।
আমি জিজ্ঞেস করি, স্যার কাঞ্চনজঙ্ঘার চূড়ায় কেউ ওঠেনি? স্যার বললেন,
তোমার প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া যাবে না, তবে জেনে রেখো, যদিও এ শৃঙ্গ আর অজেয় নয়, তবু এটাই বিশ্বের একমাত্র শৃঙ্গ যা সর্বোচ্চ শিখরে এখনো মানুষের পদচিহ্ন পড়েনি।
একটু থামলেন স্যার, তারপর আবার শুরু করলেন।
আগেই বলেছি, কাঞ্চনজঙ্ঘা লেপচাদের উপাস্য দেবতা। সেই দেবতাকে জয় করতে একদিন হাজির হলেন এক অভিযাত্রী দল। তাদের নেতৃত্বে বিখ্যাত পর্বতারোহী চার্লস ইভেন্স। দেবতার পৃষ্ঠে চড়ার আগে তারা অনুমতি চাইলেন সিকিমের তৎকালীন মহারাজার কাছে। মহারাজ অনুমতি দিলেন, তবে শর্ত সাপেক্ষে। সেই শর্ত অনুযায়ী দুই দলের দুই সদস্য জো ব্রাউন ও জর্জ ব্রান্ট, প্রকৃতপক্ষে কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ জয় করলেও সর্বোচ্চ শেষ বিস্ফোর তারা ওঠেননি। কারণ তারা চাননি যে পাহাড়িদের উপাস্য দেবতা মানুষের পায়ের স্পর্শে অপবিত্র হোক। তারা বলেছিলেন, সর্বোচ্চ শিখরে আহরণ করিনি বলে আমাদের কোনো দুঃখ নেই, বরং আনন্দিত ও গর্বিত যে আমরা ধর্মপ্রাণ মানুষের বিশ্বাসের অমর্যাদা করিনি।
আরে তুই এখানে, আর আমরা সবাই তোকে খুঁজছি, চল চল দিছি চল।
বলতে বলতে রবিন উঠে আসে। রবিন ভুবন স্যারকে দেখেছে বলে মনে হলো না, তার আগেই ভুবন স্যার সরে গেছেন। এবার আর বিস্মিত হলাম না, তার আচরণে বরং বেশ মজাই পেলাম। তবে এ প্রসঙ্গ আর কাউকে বলে নিজে বোকা হতে চাইলাম না। সকালের খাবার খেয়ে সবাই মেলে বেড়াতে গেছি। ঘোড়া দেখে অনেকেই উৎসাহ করে ছুটল তাতে চড়তে, বাকি তস্তব ঘোরাঘুরি করতে লাগলো। ক্লাস সেভেনে তন্ময় ছিল আমাদের মধ্যে বয়সের সবচেয়ে ছোট, সে ঘোড়ায় চড়ে ঘুরছে, পাশে পাশে চলছে সহিষ। হঠাৎই কেন যেন ঘোড়াটা খেপে গিয়ে প্রচন্ড গতিতে ছুটতে শুরু করে। সহিষ তাকে ধরে রাখতে পারলো না, ঘোড়ার লাগাম তার হাত থেকে ছিটকে বেরিয়ে গেল। ঘোড়াটা মেলের এ প্রান্ত থেকে আর এক প্রান্ত খাদের কিনারা ধরে ছুটতে লাগলো। তন্ময় প্রাণ ভয়ে ঘোড়ার গলা জড়িয়ে আর্তনাদ করে চলেছে। আমরা সবাই অসহায়ের মতো তাকিয়ে আছি, কিচ্ছু করার নেই। হঠাৎ দেখলাম, এবার শুধু আমি নই, সবাই দেখতে পেল, ভুবন স্যার কোথা থেকে ছুটে এসে ঘোড়াটার পাশে পাশে ছুটছেন আর চিৎকার করে তন্ময়কে আশ্বাস দিচ্ছেন,
ভয় নেই তন্ময়, কোনো ভয় নেই।
ঘোড়াটা যখন সত্যি সত্যি গভীর খাদের দিকে ঝাঁপ দিতে যাবে, ঠিক সেই মুহূর্তে দেখলাম প্রাণের ঝুঁকি নিয়ে তিনি হাত বাড়িয়ে একরকম ছো মেরে তন্ময়কে নিজের বুকে টেনে নিলেন। ঘোড়াটা ততক্ষণে গভীর খাদে গড়িয়ে নিচে নেমে গেল। আমরা ছুটে গিয়ে দেখলাম ভুবন স্যার নেই, তন্ময় ভয়ে জ্ঞান হারিয়ে রাস্তায় শুয়ে আছে। তার কোন রকম আঘাত লাগেনি। তারপর যে কদিন দার্জিলিং এ ছিলাম কেউ আর ভুবন স্যারকে দেখিনি, কিন্তু তাকে নিয়ে আলোচনা রোজই চলত। দেখতে দেখতে ফেরার দিন এসে গেল।
শিয়ালদা স্টেশনে দেখলাম হেডস্যার ও আরো কয়েকজন মাস্টারমশাই দাঁড়িয়ে আছেন। তাদের চোখে মুখে গভীর বেদনার ছাপ। ওদের মুখে শোনা গেল, যাবার দিন ভুবন স্যার তার চেতলার বাড়ি থেকে ঠিক সময়ে বেরিয়ে বাসে আসছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত বাস উল্টে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। আজও তার ছাত্রপ্রীতি দেখে শ্রদ্ধায় আমার মাথা নত হয়ে আসে।
এতক্ষণ ধরে শুনছিলেন আজকের শুরুর গল্প, অর্থাৎ প্রথম গল্প, যেটা সেতু প্রহসনায়। আর যে গল্পের নাম ছিল আমাদের ভুবন স্যার, লেখক রণেন বসু। শেষ হয়ে গেছে প্রথম গল্পটি, সময় হয়ে গেছে দ্বিতীয় গল্পে যাবার। দ্বিতীয় গল্পটি আজকে আমাদের জন্য লিখেছেন মাকসুদা রহমান মেঘনা, আর গল্পের নাম আশা করি শেষেই শুনতে পারবেন। আসুন তাহলে শুরু করি গল্পের প্রথম অংশ, তারপরে আবার ফিরে আসছি, সঙ্গেই থাকবেন। আপনি শুনছেন কুয়াশা এবিসি রেডিও 89.2 এফএম এর সঙ্গে আছি আমি। নিম্বিয়া শরীফের বিয়ের বয়স এখনো বছর দেড়েকই। বিয়েটা হয়েছে গ্রামের বাড়িতে হুট করে, তাই শেষ মুহূর্তে কাছের অনেক বন্ধু বান্ধবী ইচ্ছে থাকলেও জয়েন করতে পারেনি। তারপর আবার তুমুল বৃষ্টি হচ্ছিল সেদিন, সেজন্য ঘনিষ্ঠ বা ঘনিষ্ঠতার ঊর্ধ্বে যে কয়েকজন বন্ধু বান্ধব হয় তাদেরকে সঙ্গে নিয়ে একটা ফ্যামিলি পার্টি হচ্ছে, সেই সঙ্গে নিম্বিত পরিচয় করিয়ে দেয়। ব্যস্ততার জন্য নিম্বির সঙ্গে শরীফের বেশ কয়েকজন বন্ধু সামনাসামনি দেখাও হয়নি। শরীফের সবাই গ্রামের বাড়িতেই থাকে, শুধু চাকরির সুবাদে শরীফকে ঢাকায় থাকতে হচ্ছে, অবশ্য পড়াশোনাটাও তার ঢাকা নেই। নিম্বি আগাগোড়াতে শহুরে এবং আধুনিকতায় মরানো। নিম্বির স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, জন্ম, বেড়ে ওঠা সবই শহরের কায়দা। আর শহরের কায়দা 9টা-5টা চাকরির সুদয় বাঁধা শরীফের জীবন, তাই একা একাই কাটে নিম্বির সময়। অবশ্য মাস তিনে কোনো শরীফের ছোট বোন তানজিদা ইডেন কলেজের অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, এখন কিছুটা স্বস্তি। সবারই মধ্যে কিছু বন্ধু বান্ধব থাকে যারা দেখা হলেই নিয়ম করে একবার বলবে, বিয়েটা খাওয়ালি না কিন্তু, এই কথাটা কতটা সিরিয়াস আর কতটা মজা সেটার হিসেব না হয় নাই হলো। তারপরে কথাটা থেকে মুক্তি পেতে শরীফের এই ঘরোয়া আয়োজন। যাক, ইলেকট্রিসিটি এলো বোধ হয়, দেখে জেনারেটর ঠিক হয়ে গেছে। নিম্বি সাজগোজ নিয়ে ব্যস্ত।
শরীফ, চাবি কই তোমার? আমি রেডি হচ্ছি, আর ডিস্টার্ব করছো কেন?
চাবিটা ফেলে গেছি। এ কি, তুমি গোলাপি শাড়ি পরেছো? নতুন নীল শাড়িটা পরতে পারতে। আর কি করেছো এসব?
নীল রং তোমার পছন্দ, আমার না। আর এরকম চমকে উঠলে কেন? আবার কি হলো?
সত্যি বলছি নিম্মি, তোমাকে চেনা যাচ্ছে না, আর চোখ দেখে তো মনে হচ্ছে এ চোখ তোমার নয়, চাইনিজদের।
হাসবে না খবরদার, অন্ধকারে মোমের আলো সেজেছি, চার্জারটা তো জ্বলছেই না। দাঁড়াও এক্ষুনি ঠিক করছি। জেনারেটর ঠিক হয়েছে? আবার ঝামেলা করবি না তো?
হ্যাঁ ঠিক হয়েছে, নিচে ওইখানেই তো ছিলাম। আমার অফিসের এক পরিচিত মেকানিককে ডেকে এনে দাঁড়িয়ে থেকে জেনারেটর সারলাম, তা না হলে 700-1700 বোঝাতো। তা এদিককার সব রেডি তো? শুধু তুমি রেডি হলেই ফাইনাল, তাই না?
হ্যাঁ, ইস, সঞ্জিতাটা থাকলে ভালো হতো, একটু হেল্প হতো আমার। ওর ক্লাস শুরু হতে হতে আরো 2 সপ্তাহ।
ওহো নিম্মি, তোমাকে বলতে ভুলেই গেছি, দেবাশিসও আসছে। ওর নাকি কি একটা কাজে কলকাতায় যাওয়ার কথা ছিল, ওর সেটা ক্যান্সেল হয়েছে। ও কিন্তু একটু পাগলা টাইপের, আগেই বলে রাখছি। আর ছোটনটা হুটহাট বেসামাল কথা বলে ফেলে, তুমি কিন্তু ভোরকে যেও না, এমনিতে ও খুবই ফানি।
ওসব নিয়ে ভেবো না, আমি ম্যানেজ করে নেব। তুমি দেখো তো ময়না সব ঠিকঠাক টেবিলে দিয়েছে কিনা।
আজ রাতটা ময়নাকে এখানে থেকে যেতে বললেই পারতে।
বলেছি বেশি রাত না হলে সব পরিষ্কার করে গুছিয়ে চলে যাবে, ওর জামাইকে আসতে বলেছে। আর যদি গেস্টদের যেতে অনেক রাত হয় তাহলে থাকবে বলেছে, একা একা আমি সামলাতে পারবো না তো।
বেশি রাত হয় মানে? রাত তো হবেই, এতদিন পর সবগুলো একসঙ্গে হচ্ছি, আড্ডা জমে গেলে দেখবে রাত কোন দিক দিয়ে পার হয়। তাছাড়া কাল পরশু তো ছুটি।
ওকে কোনো সমস্যা নেই, 7:30 বাজে অলরেডি। তোমার বন্ধুরা কত দূর, ফোন দিয়েছিলে?
8:30-1:30 মধ্যে সবাই চলে আসবে। ওই এলো বোধ হয়।
আরে রথিন, আয় আয়। এই আমি সবার আগে নাকি? জিয়া, ছোট, জাহিদ ওদের সবার সঙ্গে কথা হয়েছে, আধা ঘন্টা আগে বললো তো কাছাকাছি। যাই হোক, তোর বউ কই? এটা তোর বউয়ের।
আমার বউ মেকআপ নিচ্ছে, ধৈর্য ধর, আসবে।
ওই যে ওরাও চলে এসেছে বোধহয়। আয় আয় সবাই একসঙ্গে। জিয়া, সাইদ, তোরা ছোটকে কোথায় পেলি?
এই তো বুঝতে হয় দোস্ত। কিরে রথিন, সারা তুই সবার আগে? তুমি তো সারা খাওয়ার কথা শুনলে দিল্লি থেকেও গন্ধ পাও, তারপর স্বাস্থ্যমন্ত্রী হয়ে গেলি, তোর ডায়েট চার্ট আর হজম চার্ট দুটোই আমাকে দিবি।
এই তুই এবার অন্তত একটু পরিমিত ভাষা ব্যবহার কর, প্লিজ। অনেক বয়স হয়েছে আর বিয়ে করার জন্য এটা খুব জরুরি, জানিস তো?
ওই পরিমিত না, ওটা হবে পরিশীলিত। ভুলভাল জ্ঞান দিবি না একদম। বিয়ের পর ভুলভাল জ্ঞান দিলে কিন্তু বউ কালো হয়ে যায়।
ওই তুই থামবি, একটুও বদলাতে পারলি না। এই শরীফ, দেবাশিস কি আসছে শেষ পর্যন্ত?
হ্যাঁ আসবে।
ওর তো আবার টাইম টেবিলের ঠিক নেই, দেখ না কয়টা বাজায়।
এবার শিওর দেবাশিস। শরীফ, সত্যি বলতো, ছোট আমাকে নিয়ে কিছু বলছিল?
হ্যাঁ, তোর প্রশংসা করছিলাম। ওই যে তুই সবসময় টাইম টেবিল মেনটেন করে চলিস, সেটাই বলছিলাম। আজকের টাইমটা দেখ, কোনো হেরফের হয়েছে?
হেরফের হবে কেন, শুধু তোর জন্য খেতে বসতে পারছিলাম না, কারণ তুই সবার আগে এসেছিস তো।
তুই আজকে অবশ্যই আমার হাতে স্পেশাল উত্তম মাধ্যম খাবি। দরজাটা বন্ধ করিস না, আমার ড্রাইভার একটা জিনিস নিয়ে আসছে।
কি জিনিস?
তোর জন্য নয়, ভাবির জন্য।
তোরা কি শুরু করলি সবাই? হাতে একটা না একটা প্যাকেট নিয়ে এসেছিস, বিরক্ত লাগছে কিন্তু।
তোর বিরক্ত লাগবে বলেই তোর জন্য আমরা কিছু নিয়ে আসিনি, সবাই ভাবির জন্য এনেছি। এদিকে নিয়ে এসো, আস্তে আস্তে, সাবধানে, ওই সাইডটাতে রাখো। আর আরে বাবা, আর একটু কোণার দিকে রাখো না, ব্যাস ব্যাস, ওকে।
কি এটা এত ভারী?
এটা তোর বউয়ের খুবই পছন্দ হবে।
হবেই বললাম।
আর কেউ কি আসবে নাকি? মোটামুটি আমরা সবাই তো চলে এসেছি। এবার তোর বধুয়াকে তো সেভ করতে বল, এই নজর দিয়ে তাকে এক ঝলক দেখি। ফেসবুকে তো খুব দেখছিলাম, ছবিতে ছবিতে সয়লাব।
তুই এমন বাদশাহী কায়দার কথা বলছিস যে?
খাবারের গন্ধে আমি বাদশাহী আমের অনুভব করছি তাই।
নিম্মি, এই নিম্মি, এদিকে এসো।
ওয়েলকাম ভাবি। ওয়েলকাম ভাবি।
হ্যালো, কেমন আছেন সবাই? এক এক করে জিয়া, রথিন, ছোট, সাইদ, মিন্টু, দেবাশিস, মতি সবার সঙ্গে পরিচয় হলো নিজে। সবাই ভীষণ মিশুক আর হৈহুল টাইপের, এই জন্য শরীফের সঙ্গে এদের এত ভাব। সবগুলো একই প্রকৃতির, গল্প, আড্ডা, হাসি আর জব্বেশ খাওয়া দাওয়া সেরে সবাই আরেক দফা আড্ডা বাজিতে বসে গেছে। নিমির রান্না করা প্রত্যেকটা আইটেম সবার প্রশংসা করিয়েছে, বিশেষ করে সালাদটা তো বাজি মাল। নিমি কিন্তু আশাই করেনি সবাই ওর জন্য গিফট নিয়ে আসবে। সবাই কোনো না কোনো গিফট নিয়ে এসেছে, তবে দেবাশিস বলেছে ওর যে গিফটটা নাকি সবচেয়ে পছন্দ হবে নিমি। সবার সামনে প্যাকেটগুলো খুলতে পারছে না, তা না হলে নিমি এক্ষুনি খুলে দেখে নিত দেবাশিস কি এনেছে ওই বিশাল সাইজের প্যাকেটটায়। আর র্যাপিং পেপারটাও এত সুন্দর যে আগ্রহ আরো বাড়িয়ে দিচ্ছে, নিশ্চয়ই সংসারের প্রয়োজনীয় কিছু হবে। সবাই তো নতুন বন্ধু শাড়ি, গয়না আর সংসারে কাজে লাগবে এমন উপহারই দেয়। সবাই বলছে বেশিক্ষণ বসবে না, অথচ রাত বাজে 12:30, উঠবো উঠবো করছে আর একটা করে নতুন টপিক নিয়ে আড্ডা রেলগাড়ি চলছে। নিম্মি অবশ্য বেডরুমে চলে এসেছে, ওরা সব খেয়ে দিয়ে বসার ঘরে বসেছে। এর মধ্যে আবার ডাক পড়ল, সবাই বেরোবে বোধহয়।
আজ তাহলে উঠি ভাবি, আবার দেখা হবে নিশ্চয়ই।
হ্যাঁ অবশ্যই, সময় সুযোগ হলেই চলে আসবেন।
রথিনকে ও কথা বলবেন না ভাবি, ও কিন্তু খুব খাদো।
কই, তেমন তো খেতেই দেখলাম না, বরং রথিন ভাইয়ের চেয়ে বেশি ছোট ভাইকেই তো খাওয়া দাওয়ার ব্যাপারে আগ্রহ দেখলাম, তাই না রথিন ভাই?
দেখ, সবসময় অন্যকে পচাতে চাইলে হয় না, যোগ্যতা লাগে।
বাহ বাহ ভাবি, আপনিও বেশ রসিকতা জানেন দেখছি। এবার একটা সিরিয়াস প্রশ্নের উত্তর দেন দেখি, আপনার সাংসারিক নলেজের পরীক্ষা হয়ে যাক, আপনার কাছে বিয়ে মানে কি?
বিয়ে মানে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একসঙ্গে থেকে জীবন যুদ্ধে ঝাঁপিয়ে পড়া।
ওসব তো বই পুস্তকের ভারী ভারী কথা, আসল কথা হচ্ছে বিয়ে মানে এই জীবনের জন্য কোনো বিবাহিত পুরুষের টিভি রিমোট কন্ট্রোল বিনা নোটিশে হারানো।
ঠিক বলেছিস দোস্ত, কঠিন সত্য বলেছিস। এই সত্যের জন্য তোকে বিশেষ অ্যাওয়ার্ড দেওয়া উচিত। আচ্ছা ভাবি, আসি শরীর তুই থাক।
ভাবি আসি তাহলে, উপহারটা ভালো লাগলে জানাবেন, এর একটা রহস্য ইতিহাস আছে কিন্তু।
ওই দেবা, তুই বের হচ্ছিস না যে, আবার খেতে বসে গেলি নাকি?
আসছি তোর নাম
মানে কি, তুই উপহার দিয়েছিস না রহস্য বাক্স দিয়ে যাচ্ছিস, কোনটা?
জগতের কোনো রহস্যই রহস্য নয় আমার কাছে। আমার মনে হয়েছে ভাবির জন্য এর চেয়ে ভালো উপহার কিছুই হতে পারে না, তাই দিলাম ব্যাস। ভাবি, আপনার সঙ্গে আমার পরিচিত একজনের খুব মিল আছে।
একজন মানুষের মতো দেখতে অন্য একজন মানুষ হয় কখনো?
হবে না কেন, যমজদের দেখেন না?
যমজদেরও অনেক অমিল থাকে, আমরা মিলটাই বেশি দেখি, তাই একরকম দেখতে লাগে।
তর্কে আমার বউয়ের সঙ্গে তুই পারবি না।
শরীফের সব বন্ধুরা বেশ ভালো ভালো উপহার এনেছে, জামদানি শাড়ি, ডিনার সেট, দামি ফ্লাওয়ার ওয়ার্ক, বই, এক্সক্লুসিভ শো পিস ইত্যাদি ইত্যাদি। কিন্তু সবচেয়ে সুন্দর উপহারটা দিয়েছে দেবাশিষ। মিলি মুগ্ধ, র্যাপিং পেপারটা খুলতে মনে হলো একটা ছোটোখাটো আলমারি প্যাটার্নের দাম। অদ্ভুত সুন্দর বললে ভুল হবে, বলতে হবে অতুলনীয় অপূর্ব, নিঃশয় ভরা সৌন্দর্য। দরজাটা কালো হলেও দরজার দুইটা পাশে রঙিন ময়ূর আঁকা, ময়ূরের ছবিটা কাঠ খোদাই করা। কিন্তু নিখুঁত মাপে আঁকা দুইটা ময়ূর চিন্তাই করা যাচ্ছে না। জিনিসটা পুরনো, তার মানে যিনি এই অসাধারণ ডিজাইনটা করেছেন তার চিন্তা শক্তি বা কল্পনা শক্তি কতটা প্রখর ছিল কে জানে। নিশ্চয় তিনি ময়ূর সঙ্গে নিয়ে বসে কাঠ খোদাই করেনি। ময়ূর দুইটা নাচছে, এও যেন আরো বিস্ময়কর কল্পনা লাগছে। এই জন্য তার ময়ূরের পায়ে শিল্পী ঘুমো রয়ে গেছে, ঘুমোরের রং সোনালি। দরজার নিচে মাঝখানটায় একটা কাঠ খোদাই গোলাপ ফুল, তবে স্টোর অনেকখানি ভাঙা। কায়দা করে ভাঙা অংশটিতে একটা হুক মতো লাগানো, সম্ভবত তালা ব্যবহারের জন্য। আগের মানুষ তো অদ্ভুত অদ্ভুত জিনিস ব্যবহার করত। এই হুকে একটা ছোট্ট খাম কষ্ট দিয়ে আটকাল। আগে খামটাই খুলল না। একটা চিঠি, চিঠি সম্বোধনে কোনো নাম নেই, লেখা মিসেস শরীফ। আর এই চিঠির প্রথমে মিসেস শরীফ, এটা একটা আয়না, এই আয়নার নাম হাজারি আয়না। আয়নাটা আমার পিসি ঠাকুমার। আয়নাটা আপনাকে দেওয়ার কারণ হচ্ছে ফেসবুকে আপনার ছবি আমি দেখেছি, আপনার সঙ্গে আমার পিসি ঠাকুমার মুখের আদর এত মেয়ে যে চমকে গেছি, তাই এই হাজারি আয়নাটা আপনাকে দিলাম। যদিও হাজারি আয়না নিয়ে আমাদের ফ্যামিলিতে একটা গল্প আছে, তবে হাজারি আয়নার সেসব গল্পের কোনো মানে নেই আমার কাছে। তাছাড়া আমার পিসি নয়ন তারারও এই আয়না ভীষণ প্রিয় ছিল, তিনি নেই। আমাদের পরিবারে একটা কথা প্রচলিত আছে, নয়নতারার মৃত্যুর জন্য এই হাজারি আয়না দায়ী, কারণ নয়নতারা অবিবাহিত ছিলেন। এই হাজারি আয়না নাকি কুমারী মেয়েদের জন্য ব্যবহার করে নিষিদ্ধ। অবশ্য আমার পিসি অসুস্থ ছিলেন, তাই তার বিয়ে হয়নি, এটাই সত্যি। তবুও বয়স্ক অনেকে হয়তো রহস্য গল্প বানিয়ে নিজেকে শান্তি দেবেন, এটাই আমি বিশ্বাস করি। যাই হোক, আপনার কপাল কুচকানোর কোনো প্রয়োজন নেই, কারণ হাজারি আয়না বিবাহিতদের জন্য। তবে সন্ধ্যের পরে আয়নার দরজা খোলা হতো না কখনোই আমাদের বাড়িতে, তাই বিশেষ অনুরোধ রইল রাতের বেলায় হাজারি আয়নায় মুখ দেখবেন না প্লিজ। তারপরও যদি আপনি সাহসী হন বা এসব ঘোর কুসংস্কারে বিশ্বাস না করে থাকেন, তবে তার কোনো প্রশ্নই রইল না। যে যাই বলি, আমার কাছে হাজারি আয়না একটা নিখুঁত সৌন্দর্যের নকশায় মোড়ানো প্রাচীন শিল্প। সবার সামনে কথাগুলো বললাম না, কারণ বিষয়টা শুধু শুধু জটিল হতে পারে। হাজারি আয়নার সনাতন গল্প আপনাকে যেন কখনো বিভ্রান্ত না করে, তাই বিষয়টা জানিয়ে রাখলাম। আমি বা বাবা কাকা আমরা কেউই এই আয়নার গল্প নিয়ে কোনোদিন অস্বস্তিতে পড়িনি বলে উপহারটা আপনাকে দেওয়ার ধৃষ্টতা দেখালাম। ভালো থাকবে দেবাশিস।
এখন কি করবো শরীফ, আমার যে দুইজন আয়নাটা দেখতে ইচ্ছা করছে। খুলে ফেলি আয়না, দরজাটা খুলে ফেলি?
না না, দরকার নেই। রাতে যাতে তুমি এই হাজারি আয়নাটা না খুলো সেজন্যই তো এই চিঠি, বুঝতে পারছো না?
হ্যাঁ, কিন্তু উনি তো লিখেছেন এই আয়নার সনাতন গল্পের কোনো মানে নেই, এমনকি ওনারা কেউ এসবে বিশ্বাসও করতেন না, তাই কোনো রকম ভয় যেন মনে বাসা না বাঁধে। এত সুন্দর একটা আয়না তোমার বন্ধু আমাকে দিয়ে দিলেন, আমি ভীষণ খুশি হয়েছি এই উপহার পেয়ে।
ওর কথা, ও একটু পাগলা টাইপের, তা না হলে এত এক্সক্লুসিভ পুরনো জিনিস কেউ হাতছাড়া করে?
পাগলাটে বলছো কেন, বলো উদা। অবশ্য পাগলাটেরাই উদার হয়। যাই হোক, আমি আয়নাটা দরজা খুলতে চাই, প্লিজ প্লিজ, এত সুন্দর জিনিসটা খুলে দেখবো না?
অহেতুক বায়না করো না তো, সকালে হাজারি আয়নায় প্রাণ ভরে মুখ দেখো।
কোথায় রাখবো বলো তো এই আয়নাটা? বেডরুমে তো ড্রেসিং টেবিল রয়েছে, তাছাড়া এত সুন্দর জিনিস বেডরুমে রাখার প্রশ্নই ওঠে না। আমি এটা ড্রয়িং রুমে রাখবো, যাতে সবাই দেখতে পারে আর দু চোখ ভরে মুগ্ধতা নিতে পারে।
ঠিক আছে, তোমার যেখানে ইচ্ছে সেখানেই রেখো, তবে এখন আয়নার দরজা খোলা যাবে না। চলো তো, ঘুম পাচ্ছে।
তুমি ঘুমিয়ে গেলেই আমি চুপচাপ এসে আয়নাটা খুলবো।
খবরদার না, একদম না।
ওকে ওকে, কাল সকালে এই হাজারি আয়নার দরজা খোলা হবে। টেন টেন।
আয়নার বিষয়টা কেমন যেন বিস্ময়কর একটা ব্যাপার। মাঝে মাঝে মনে হয় আচ্ছা, আয়নাটা সত্যি আমার অজয় দেখাচ্ছে তো, কি অর্থ? আমি নিজেকে এত ভালোবাসি, অথচ নিজেকে কখনো নিজের চোখ দিয়ে দেখতে পাই না। হ্যাঁ, আয়নায় দেখি নিজেকে, তবে আয়না আমাদের যা দেখায় তাই দেখি। অর্থাৎ অন্যে আমাকে অন্যের চোখ দিয়ে যেভাবে দেখতে পারে আয়নাও ঠিক তাই। আয়নায় আমরা যা দেখি তা তো আসলে মিরর ইমেজ, সেজন্য আমরা ডানকে বাম আর বামকে ডান দেখি আয়নায়। সে যাক, নিম্মি ভীষণ আনন্দিত। পরদিন সকালে উঠে সে হাজারি আয়নায় মুখ দেখল। এত ভালো গ্লাস, এখনো ঝকঝকে তত্ত্বতে, তবে গ্লাসটা ম্যাগনিফাইং গ্লাস দেয়, কারণ মুখ চেহারা দ্বিগুণ বড় দেখাচ্ছে। তাতে আপত্তি নেই, বসার ঘরে ঢুকতেই যেন হাজারি আয়নাটা চোখে পড়ে সবার, সেভাবে জায়গা ঠিক করে রেখেছে নিম্মি। দেবাশিসকে ফোন করে আর থ্যাংক দেওয়া হয়নি, কারণ তিনি কলকাতায়। তবে ফেসবুকের মেসেজের সুন্দর দৃষ্টির জন্য ধন্যবাদ জানিয়েছি নিম্মি। আসলে সাধারণত নিম্মি দুপুরের পর ঘুমোতে গেলে ছিটকিনি দিয়ে দরজার লকটা দিয়ে রাখে, যাতে শরীর বাইরে থেকে ঘরে ঢুকতে পারে। আজই তো যেহেতু কাল রাতে ঠিক ভালো ঘুম হয়নি, তাই খাওয়া দাওয়ার পর ভাত ঘুমিয়ে ঘুম থেকে উঠে দেখছে আজ ঠিক অন্ধকার, অর্থাৎ সন্ধে হয়ে গেছে। আর ঠিক অদ্ভুত ভাবে ভূত দেখার মতো চমকে উঠেছে, কারণ
এ কি, তুমি কখন এলে, আমাকে ডাকোনি কেন, আর তোমার না নেক্সট উইকে আসার কথা?
এত চমকে যাচ্ছ কেন, হুট করে আসতে হলো। আগামীকাল আমার এক বান্ধবীর বিয়ে, তাই চাবি আছে, লক্ষণে এসে দেখি তুমি এত আরাম করে ঘুমাচ্ছ, ডাকতে ইচ্ছে হলো না।
হ্যাঁ, উফ, কাল রাতে ঘুম হয়নি তাই এত বেজে গেছে। খেয়েছো কিছু, চা খাবে তো?
হ্যাঁ, আমি খেয়ে দিয়ে বাসে উঠেছি। নরসিংদী আর কত দূর বলো, কড়া একটা চা খাবো। ও ভাবি, ড্রয়িং রুমে আয়নাটা না দারুণ। আমি দেখলাম কোনো অ্যান্টিক মার্কেট থেকে এনেছে নাকি ভাইয়া?
না, ওর বন্ধু আছে না দেবাশিস, উনি দিয়েছে। তুমি কি আয়নাটা এসেই খুলেছো নাকি সন্ধ্যার পর খুলেছো বলো তো?
মানে এটা আবার কেমন কথা, আমি তো দেখলামই কিছুক্ষণ আগে, জার্নি করে এসে গোসলে ঢুকে গেছিলাম।
আমারই ভুল, তোমাকে ফোনে বলবো ভেবেছিলাম কিন্তু বলা হয়নি। ওই আয়নার দরজা সন্ধ্যার পর খোলা নিষেধ।
কি যে বলো না তুমি, ভাইয়া বলেছে এসব কথা? ভাইয়া কিন্তু বানিয়ে বানিয়ে ভয় দেখাতে ওস্তাদ, ওর কথা ধরো না বিপদে পড়বে।
না, তোমার ভাইয়া বলেনি। যাকগে, আসলে সন্ধ্যার পর আয়নার দরজা খুললে কোনো সমস্যা নেই, তবুও আমি সন্ধ্যার পর একদিনও ওই হাজারি আয়নায় মুখ দেখিনি, মানে তোমার ভাইয়ার রিকোয়েস্টে। তুমিও দেখো না, জানলে শরীফ রেগে যাবে।
কি যে বলো না, ভাইয়া রাগ দুইটা বিপরীত ঘটনা। তবে তোমার আয়নার নামটা কিন্তু দারুণ, এমন নাম আমি জীবনেও শুনিনি, হাজারি আয়না, চমৎকার। নামের পেছনে নিশ্চয়ই গল্প আছে, নেপাশিস তো বলেছে গল্পটা?
আর বলো না, ওই হাজারি আয়নার সনাতন কিছু নাকি নিয়ম আছে, অবশ্য ওসব কেউ মানেনি, আর না মানাতে তেমন কোনো ক্ষতিও হয়নি, তাই বলেছেন দেবাশিস, তাই তো? তুমি ঠিকই বলেছ, হাজারি আয়না নামের পেছনেই নিশ্চয়ই গল্প আছে। দেবাশিস হয়তো জানে না, জানলে অবশ্যই লিখত।
আর বাকি গিফটগুলো দেখাও, চা খেতে খেতে দেখে ফেলি।
ও হ্যাঁ, চলো। ওয়াও, জামদানির কালারটা কি দারুণ না? এই রঙের জামদানি তো তোমার নেই, তাই না?
হ্যাঁ, ভালোই হয়েছে, আমার এই কালারের কোনো জামদানি নেই।
যদিও হাজারি আয়নায় রাতে মুখ দেখা হতো না, তবুও বিষয়টা নিম্নকে অতটা ভাবাইনি। কিন্তু কেন জানি মনের মধ্যে আজ বারবার একটা কথা ভাবছে, তা হচ্ছে হাজারি আয়না কুমারী মেয়েরা ব্যবহার করতে পারে না। কেন এমন হচ্ছে? সঞ্জিতা অবিবাহিত বলে এই কথার কাঁটা বেশি বেশি ভাবাচ্ছে। একেই বলে মানুষের মন। সত্যি মানুষ চাঁদে পৌঁছে গেছে কবে, অথচ মনের ভুল ভাবনার রাশ টানতে শিখছ না এখনো। যাকে সঞ্জিদাকে আগেই ঘটনাটা বলা উচিত ছিল, ও তো জানতো না বিষয়টা। কে জানতো এক সপ্তাহ আগে হুট করে ফোন না দিয়ে সঞ্জিদা চলে আসবে, আর সন্ধ্যার পর হাজারি আয়নার দরজা খুলে যে কোনো সমস্যা হবে না, এটা নিম্নি মন থেকে বিশ্বাস করে। তবে শরীফকে বলা যাবে না, সঞ্জিদা আগে এই কাজটা করেছে, বললে অত টেনশন করবে। এদিকে রাত যত বাড়ছে ততই যেন মিহি একটা শব্দ নিমের ঘুমের ভেতরে কোথাও আধো ঘুম আধো জাগরণে স্বপ্ন অথবা সত্যির মতো বার বার কানে বাজছে। কি সে শব্দ এটা? কেউ কি দুপুর পরে ড্রয়িং রুমে হাঁটছে? স্যার তাই তো মনে হচ্ছে, ঘুম ভেঙে গেছে এবার।
শরীফ, ড্রয়িং রুমে কি সারা তো শব্দ হচ্ছে বলতো? এই ঘুমিয়ে কাঁদা দেখে আসছে। সঞ্জি, হটফুট মেয়ে তো, ভাই বোন একই রকম, টিভি দিয়ে নিশ্চিন্তে ঘুম। এই সঞ্জিদা, রুমে গিয়ে ঘুমাও। কে? ও ভাবি, সিনেমা দেখছিলাম, কখন যে ঘুমিয়েছি বুঝতে পারিনি।
হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি তুমি ঘুমাচ্ছ। আর শ্রীদেবীর নাচের শব্দে আমার ঘুমের 12টা বেজেছে।
সরি ভাবি, রাতের বেলা তো তাই সাউন্ড এত বেশি মনে হচ্ছে, দরজাটাও ভেজানো ছিল না। যাও তুমি শুয়ে পড়ো গিয়ে।
তুমি শুয়ে পড়ো, কাল না বান্ধবীর গায়ে হলুদে যাবে, ভালো ঘুম না হলে ফ্রেশ লাগবে না সাজলে।
গায়ে হলুদে নাচবো বলেই শ্রীদেবীর সিনেমাটায় আটকে গেছিলাম।
মোবাইলে ইউটিউবে দেখে নিলেই তো হতো বোকা।
আরে ও তো সিরিয়াসলি কে নাচবে, এমনি হই হুল্লোড় আর মজা করে একটু উল্টা পাল্টা নাচবো।
অনেক বাজে, এবার ঘুমাতে যাও।
সঞ্জিতা নিম্নি সামনেই ওর রুমে গিয়ে দরজাটা বন্ধ করেছে, অথচ তারপর নিম্নি ওর ঘর থেকে তিপ্পি হাঁটার শব্দ পাচ্ছে। না ঠিক হাঁটার শব্দ নয়, রীতিমতো ঘুমোর পরে কেউ ড্রয়িং রুমে বসে নাচছে অথবা এলো পাথেরে এদিক ওদিক ছুটছে। মেয়েটা অদ্ভুত তো, আবার টিভি খুলেছে নাকি? এবার নিম্নি চিন্তিত রেগে গেছে, কারণ ঘুমানোর সময় কোনো সাউন্ড বা আলো দুটোই তার কাছে অসহ্য লাগে। তাছাড়া খুব ভোরে উঠতে হয় নিম্নিকে। নিম্নি আবার ড্রয়িং রুমে এলো, আর যা দেখল তার ঠিক ব্যাখ্যা ওর কাছে নেই। মানে ওই মুহূর্তে নিম্নি হয়তো বাকরুদ্ধ বা অবাকের উঠতে চলে গিয়েছিল। আচ্ছা আচ্ছা, আলো আঝাই যে এ কোনো দৃষ্টি বিভ্রম নয় তো?
কে? সঞ্জি, কে আপনি? কথা বলছেন না কেন? আরে শব্দটা তো হাজারিয়ানার কাছ থেকে আসছে, আয়নার দরজাটা খোলা কেন? আমি তো সন্ধ্যার আগেই হাজারিয়ানার দরজা বন্ধ করে রেখেছিলাম। নিশ্চয়ই সঞ্জিতার কাজ। এ কি, আয়নার ভেতরে কে? কে ওখানে? না না, আয়নার ভেতরে তো কেউ থাকতে পারে না, তার মানে আমার 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 সেখানে কেউ আছে। কাউকে তো দেখতে পাচ্ছি না এখানে, তাহলে তাহলে আয়নায় কিভাবে দেখা যাচ্ছে?
নিম্নি এবং শরীফ যাদের বিয়ে হয়েছে হুট করে গ্রামের বাড়িতে, যে কারণে তারা বন্ধুদেরকে ডাকতে পারেনি বা নিমন্ত্রণ করতে পারেনি, সে কারণেই শুরুতে আমরা দেখেছি তার বাড়িতে একটি পার্টির আয়োজন করা হয়েছে এবং প্রচুর উপহারও পেয়েছেন নিম্মি এবং শরীফ তাদের বন্ধু বান্ধবের কাছ থেকে। যে উপহারটি সবচেয়ে উল্লেখযোগ্য ছিল সেটি ছিল একটি আয়না, এবং সে আয়নাটি উপহার দিয়েছেন দেবাশিস নামে শরীফের এক বন্ধু। এই আয়না নিয়ে এগিয়ে যাচ্ছে আজকের কাহিনী। আজকের কাহিনী বেশ দীর্ঘ, কথা বলবার একেবারে কোনো ফাঁক ফোকর নেই, তাই সরাসরি চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে। সে পর্যন্ত সঙ্গেই থাকবেন, আপনি আছেন কুয়াশায়, সঙ্গে আছি শারমিন, শুনছেন এবিসি রেডিও 89.2 এফএম।
কুয়াশা।
নিম্মি, এই নিম্মি, কি হয়েছে তোমার? নিম্মি চোখ খোলো।
ভাইয়া, ভাবি তো অজ্ঞান হয়ে গেছে, এত জোরে চিৎকার দিল, ভয় পেয়েছে বোধ হয়।
পানি নিয়ে আয় জলদি, আর লাইটটা জ্বেলে দে।
ভাবি, ভাবি কি হয়েছে তোমার?
নিম্মি, তাকাও তাকাও এদিকে, কি হয়েছে তোমার, কি হয়েছে বলো তো? এত রাতে তুমি ড্রয়িং রুমে কেন?
আমি ভয়ঙ্কর একটা জিনিস দেখেছি। কি দেখেছো বলো তো? কিছুক্ষণ আগেও তো তুমি আমার সঙ্গে কথা বললে।
তুই যা শুয়ে পড় গিয়ে, আমি দেখছি। কিচ্ছু দেখোনি তুমি, চলো ঘুমাবে, কাল সকালে সব শুনব।
না, আমি বোঝাতে পারছি না আমি কতটা ভয় পেয়েছি।
আহা, যা নিয়ে ভয় পেয়েছো তা নিয়ে এখনই কথা বলতে হবে কেন?
শরীফ, আমার মনে হচ্ছে ওই হাজারি আয়নার ভয়ঙ্কর কোনো গল্প আছে যা তোমার বন্ধু আমাদের বলেনি।
এই মাঝরাতে এখানে আবার হাজারি আয়না এলো কোত্থেকে? কি আবোল তাবোল বকছো বলো তো?
ওই হাজারি আয়নায় আমি একটা ছায়া মূর্তি দেখেছি, স্পষ্ট। প্রথমে ভেবেছি ভুল দেখছি, তাই কাছে যেতে যা দেখলাম আমি চিন্তাই করিনি।
রাতের বেলা ডিম লাইটের আলোতে এমনিতেই সবকিছু ভৌতিক লাগে, আর চোখে যদি ঘুম থাকে তাহলে তো কথাই নেই, ঘুমের ঘোরে কোনো জিনিসের ছায়ায় হয়তো দেখেছ। আর আমি তো বারবার তোমাকে বলেছি, যেহেতু রাতে হাজারি আয়না দেখা হতো না, সেহেতু তোমরা ওই আয়নার দরজাটা বন্ধ রাখো।
হাজারি আয়নার দরজা আমি সন্ধ্যার আগে নিজে বন্ধ করেছি, তারপরও কিভাবে আয়নার দরজা খুলে গেল সেটাই বুঝতে পারছি না।
সঞ্জি খুলেছে নাকি?
না, ও খুলবে না, আমি ওকে বারণ করেছি।
তাহলে ঘুমের ঘরে তুমিই হয়তো খুলেছো, বা স্বপ্ন টপ্ন দেখছিলে ওই আয়না নিয়ে, তাই এখন মনে করতে পারছো না। এমনিতে এমন তো হতেই পারে, আমরা কি সব স্বপ্ন মনে রাখতে পারি?
কিন্তু আয়নায় আমাকে উল্টা দেখা যাচ্ছিল, এমন কি ঘরের সমস্ত জিনিসগুলো, এত ভয় পেয়েছি আমি, কি বলবো।
আয়নায় তো উল্টাই দেখা যায় সবকিছু, কারণ আয়নায় আমরা যা দেখি সেটা মিরর ইমেজ।
উল্টো বলতে ডানকে বাম বা বামকে ডান সেটা না, আমাকে উপর থেকে ঝুলিয়ে দিলে মুখটা আয়নায় দেখতে যেমন লাগবে আমার মুখ তেমন দেখাচ্ছিল।
আমি এবার 100% শিওর তুমি স্বপ্নই দেখছিলে, আর ঘুমের ঘরে হাজারি আয়নার সামনে এসে দাঁড়িয়ে আয়নার দরজা খুলেছ। আবছা আলোয় ঘরের জিনিসপত্রের ছায়া ওই আয়নায় হঠাৎ করে দেখে ঘুম ভেঙে গেছে, আর বিকট চিৎকার অ্যান্ড সেন্সলেস হয়েছে। এবার সবটা পরিষ্কার, তাছাড়া হাজারি আয়নার গ্লাসটা ম্যাগনিফাইং, তাই ভয়টা বেশি পেয়েছো।
কিন্তু আয়নার ভেতরে মনে হচ্ছিল কেউ ঘুমের পরে হাঁটছিল।
মিম্মি, তুমি কি বলছো সেটা বুঝতে পারছো নিজে?
আমি নিজের কানে নূপুর পরে কাউকে হাঁটতে শুনেছি।
স্বপ্নে মানুষ নিজের কানেই সবকিছু শোনে, অন্যের কানে নয় মহারানী। চলো এবার ঘুমোতে হবে।
কিন্তু একটা ব্যাপার।
আর কোনো ব্যাপার নয়, অনেক হয়েছে, ঘুমাও।
মাঝরাতে ঘুমোনের শব্দের যে রহস্য সেটা ভেদ হলো পরদিন সকালে। শরীফ অফিসে চলে যাওয়ার পর সঞ্জিদা ঘুম থেকে উঠল, আর তখনই নিম্মি দেখল সঞ্জিদার পায়ে পুরনো ভারী একজন নূপুর। ও হাঁটার সঙ্গে সঙ্গে নূপুরটা বাড়ছিল। সঞ্জিদাই বলল, নূপুরটা সে গত রাতে টিভি বন্ধ করে যখন ঘরে গেল তখন পড়েছে, আর মাঝরাতে সঞ্জিদা একবার ড্রয়িং রুমে এসেছিল মোবাইলের চার্জার খুঁজতে, তার মানে তখনই নূপুরের শব্দ নিম্মি পেয়েছে। সাঞ্জি যেন একটু অনেকক্ষণ ধরে চার্জারটা খুঁজছিল, শেষে সোফার কুশনের নিচে পাওয়া গেল। দুপুর জন্য সাঞ্জিদার ছোটবেলায় এবারই শখ করে বাড়ি থেকে নিয়ে এসেছে বান্ধবীর বিয়েতে পড়বে বলে। খুব হাসাহাসি হলো নিম্নি আর সাঞ্জিদা। সত্যি সামান্য একটা আয়নার পুরনো গল্প আর সাঞ্জিদা নূপুরের শব্দ মিলে মিশে কি ভয়ঙ্কর একটা রহস্যের কুয়াশা হয়ে নিম্নিকে কত রাতে ভয় দেখালো। লোকে যে বলে বনের বাঘে খায় না মনের বাঘে খায়, তা প্রমাণিত। কিন্তু তবু খটকা একটা ছিল, তা হচ্ছে নিম্নির মুখের উল্টো আবরণ। এর ব্যাখ্যাটা কি? নিশ্চয়ই এরও ব্যাখ্যা আছে। শরীফ যেটা বলছিল, স্বপ্ন স্বপ্নই নিম্নির হাজারি আয়নার দরজা খুলছে, কারণ গত সন্ধ্যার পর সাঞ্জিদা আয়নায় আর হাত দেয়নি, মানে দরজা খোলেনি। স্বপ্নে মানুষ কত অদ্ভুত ঘটনাই তো ঘটাতে পারে, আর সামান্য একটা আয়নায় নিজেকে উল্টো করে দেখা তো খুবই স্বাভাবিক। গত কয়েকদিন ধরে হাজারি আয়নাটা নিয়ে খুব কথা হয়েছে, ভাবা হয়েছে, আর ভেতরে ভেতরে একটা ভয়ও ছিল নিম্নির, কারণ সাঞ্জিদা না জেনে না বুঝে সন্ধ্যার পর আয়নার দরজাটা খুলে ফেলেছিল। ব্যাস ব্রেইন এইসব ভাবনা আর ভয় এলোমেলো ভাবে সাজিয়ে ইচ্ছে মতো স্বপ্ন বানিয়ে নিম্নিকে সেখানে ঢুকিয়ে দিল। বিকেলের পর নিম্নি বাসায় একদম একা। সাঞ্জিদার কাছে বান্ধবীর গায়ে হলুদে, আজ ফিরবে না, শরীফের একটা মিটিং আছে ঢাকার বাইরে, আসতে অনেক রাত হবে। সন্ধ্যার সঙ্গে সঙ্গে অদ্ভুত ভাবে নিম্নি লক্ষ্য করল হাজারি আয়নার বন্ধ দরজা খুলে যাচ্ছে একা একাই। মানে কি এসবে? কে কি আয়নার দরজাটা খুলে যাচ্ছে কেন? কে কে আপনি? কি সাঞ্জিদা তুমি এখানে কখন এসেছো? আমাকে ডাকোনি তো, ভেতরে ঢুকলে কিভাবে? আমি তো দরজাটা ভেতর দিয়ে সিকিউরিটি দিয়ে রেখেছি। সাঞ্জিদা, এই সাঞ্জিদা কথা বলছো না কেন? কি সাঞ্জিদা আয়নার ভেতর ঢুকে যাচ্ছে কেন? এটা কিভাবে সম্ভব? আমার স্বপ্ন দেখছি না তো? আমি তো জেগে আছি, কি হচ্ছে এসব? সমস্ত লাইট বন্ধ হয়ে যাচ্ছে কেন? কি আছো আমার সঙ্গে এমন হচ্ছে কেন? কি আছে ওই আয়নায়? শরীফ, শরীফকে ফোন দিই। ফোনটা বন্ধ বলছে, কি দেখছি আমি? সাঞ্জিদা কোথায় গেল? আয়নার ভেতর কি সত্যি কোনো মানুষ যেতে পারে, নাকি সাঞ্জিদা রূপ ধরে নিয়ে কোনো অশরীরী এসব করছে, আমাকে ভয় দেখাচ্ছে? না না, কিছু হবে না, ভয় পেলে চলবে না, কিছু একটা করতে হবে। এই সব আমার অবচেতন মনের ভুল। আয়নার আয়নার দরজাটা বন্ধ করে দিলেই সব শেষ হয়ে যাবে। ও কি এই আয়নার দরজাটা বন্ধ হচ্ছে না কেন? এই দরজাটা এত শক্ত না, আমি কি করবো? আমি এখন কে আয়নার ভেতরে? কে তুমি? এ তো সত্যি সাঞ্জিদা দাঁড়িয়ে আছে। সাঞ্জিদা তুমি আয়নার ভেতরে কিভাবে গেলে? কিসের শব্দটা? কে তুমি? সামনে এসো, মারা যাবো, আমাকে বাঁচাও, বাঁচাও, কে হাসছো আমাকে?
এখন কেমন লাগছে বলো তো?
আমি বেঁচে আছি। তুমি কখন এসেছো সাঞ্জিদা? সাঞ্জিদা এসেছে?
না, সাঞ্জিদারা সব বান্ধবী মিলে একসঙ্গে থাকবে রুনার বাসায়, কাল বিয়ে খেয়ে তারপর আসবে। তোমাকে নাকি বলে গেছে?
ও হ্যাঁ, বলে তো গেছে, কিন্তু ও এসেছিল সন্ধ্যার পরপরই একবার এসেছিল, এসে কোনো কথা বলেনি জানো। এসেই ওই হাজারি আয়নার ভেতরে ঢুকে গেছে।
কি হয়েছে তোমার বলো তো? তুমি কি কোনো কারণে ওই আয়নাটা নিয়ে বেশি টেনশন করছো? এত ভয় পাচ্ছ কেন বলো তো? তুমি নাকি জোরে চিৎকার করেছিলে? বাইরে থেকে দারোয়ান দরজা খুলতে বলেছিল, আর তুমি বলছিলে শরীফকে আসতে বলো।
আমার মনে পড়ছে না কিছু।
দারোয়ানের ফোন পেয়েই আমি দ্রুত চলে আসি,
অবশ্য ততক্ষণে বাসার কাছেই পৌঁছে গিয়েছিলাম, রাস্তায় জ্যাম বলে 2 ঘন্টা লেট হলো, তা না হলে আরো আগেই চলে আসতাম।
শরীফ, তোমার বন্ধুকে বলো ওই হাজারিয়ানাটা ফেরত নিতে, ফেরত দিয়ে দাও ওটা।
উপহার আবার ফেরত দেয়া যায়? ও কি ভাববে বলতো? সত্যি করে বলতো, আজ কি হয়েছিল? তুমি ভয় পেয়েছিলে তাই না? আমি এসে দেখলাম দরজাটা খোলা আর তুমি আয়নার কাছে ফ্লোরে পড়ে আছো।
ওই আয়নার ভেতর অশরীরী শক্তি আছে, ওই আয়না আমাকে একদিন ঠিক নিয়ে যাবে।
ঠিক আছে, আয়নাটা আমরা কাউকে দিয়ে দেব, এখন চলো কিছু খেয়ে ঘুমাবে, তোমার ব্রেনের রেস্ট দরকার।
আমি ঘুমাবো না, যদি ঘুমের ভেতর আবার ও আসে।
কে আসবে?
হাজারিয়ানার ভেতর একজন আছে, ও প্রতি রাতে বের হয়, ও আমাকে মেরে ফেলবে, সঞ্জিতাকেও মেরে ফেলবে, তোমাকেও মেরে ফেলবে।
বললাম তো, কালই আমি আয়নাটা অন্য কোথাও সরিয়ে দেব। এবার চলো, ভয়ের কিচ্ছু নেই নিম্নি, ওটা একটা সাধারণ প্রাচীন আয়না ছাড়া আর কিচ্ছু না, বোকা মেয়ে।
জানো আয়নার দরজাটা না একা একাই খুলে যায় সন্ধ্যার পর, আমি অনেক চেষ্টা করেও বন্ধ করতে পারিনি।
কোথায়? আয়নার দরজা তো বন্ধ। তুমি ভুল ভাবছো।
তুমি আমাকে অকারণে ভুল ভাবছো, ভুল দেখছো বলে বিষয়টা এড়িয়ে যাচ্ছ কেন? আমি সব কথা সত্যি বলছি, সব জ্ঞানে বলছি।
কি করব? এক্ষুনি ওই আয়নাটা ফেলে দিয়ে আসবো?
ওই আয়না যেখানে যাবে সেখানে এসব ঘটনা ঘটবে। তুমি বরং দেবাশিসকে আয়নাটা ফেরত দিয়ে দাও।
বিষয়টা খুবই বাজে হবে, বুঝতে পারছো? দেবাশিস তোমাকে আয়নাটা উপহার দিয়েছে, এখন আয়নার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো।
যতই শরীফ নিম্নকে বোঝাক না কেন যে হাজারি আয়নার ব্যাপারটা নিম্নের মাথার ভেতরে কোনো ভুল ভাবনা, তত যেন সে রাতের প্রত্যেকটা ঘটনা নিম্নির চোখের সামনে ছবির মতো ভেসে উঠছিল। নিম্নি নিজের চোখে দেখেছে সঞ্জিতা অথবা সঞ্জিতার মতো দেখতে একটা শরীর বা অশরীরী নিম্নির চোখের সামনে ওই হাজারি আয়নায় ঢুকে গেছে। এমন ঘরের সমস্ত বাতিগুলো যখন নিভে গেছিল তখন আয়নার একটা অদ্ভুত আলো সারা ঘরে প্রতিফলিত হচ্ছিল। নিম্নি যখন হাজারি আয়নার দরজাটা বন্ধ করতে চেষ্টা করছিল তখন তার পেছনে কারো হেঁটে বেড়ানোর শব্দ শুনেছে নিম্নি। এতে কোনো ভুল নেই, কেননা যে হেঁটেছে তার পায়ে ভারী ঘুমুর ছিল। আয়নার ভেতর থেকে ঘুমুরের শব্দ আসছিল, নিম্নি কাছ থেকে সবটা দেখেছে সে রাতে। এমনকি সে রাতেও সমস্ত ঘটেছে উল্টো হয়ে, মনে ছিল কেউ ক্যামেরায় উল্টো করে ছবি তুলছে, ছবিটা উল্টো করেই দেয়ালে আটকে দিয়েছে। এদিকে কিছু ঠিক মন থেকে বিশ্বাস করছে না শরীর, তবে হাজারি আয়নাটা কাউকে দিয়ে দেবে এই সিদ্ধান্ত সে নিল। অথচ অদ্ভুত ভাবে সঞ্জিতা যেন বেঁকে বসল। সঞ্জিতা কখনোই ভাইয়ের সঙ্গে জেদ করে না আর এভাবে কথাও বলে না। হঠাৎ করে কি হলো মেয়েটা?
ও আসুন আসুন।
রুমি সাহেব আমাকে পাঠিয়েছেন একটা আয়নার ব্যাপারে।
হ্যাঁ হ্যাঁ, কথা হয়েছে, আপনি আসবেন বলেছেন উনি। আসুন, একটু কষ্ট করে আয়নাটা প্যাক করে নিন।
কি করছো ভাইয়া? উনি কে? হাজারিয়ানা দিয়ে উনি কি করবেন?
আয়নাটা একটা অ্যান্টিক শপে পাঠিয়ে দিচ্ছি। তুমি ভাই আমার পরিচিত একজন অ্যান্টিক ব্যবসায়ী, উনাকে আয়নাটা দিয়ে দিচ্ছি, উনি ব্যক্তিগত কালেকশনে রাখবেন।
কেন ভাইয়া, এত সুন্দর একটা আয়না তুমি দিয়ে দিচ্ছো? ওই আয়না আমি কাউকে দেব না।
আরে বাবা, এর চেয়ে অনেক বেশি সুন্দর আর ভালো আয়না আমি তোকে এনে দেব। রুমি ভাইকে বললেই এনে দেবে, ওনার অ্যান্টিক জিনিসপত্রের ব্যাপারে খুব জানাশোনা। দেখছিস না, তোর ভাবি কিছুতেই হাজারি আয়না বাসায় আর রাখতে চাচ্ছে না। ওর ধারণা এই আয়নাটার কোনো ভয়ঙ্কর রহস্য গল্প আছে।
আমি অত কিছু বুঝি না, আয়না আমি কাউকে দেব না। ভাবি প্রবলেম হলে আমি আয়না বাড়ি নিয়ে যাব।
তুই জেদ করছিস কেন বলতো? বললাম না আমি তোকে আর একটা আয়না এনে দিব।
আমার এই আয়নাটাই চাই, তুমি ভাবির কথায় আমার সঙ্গে অযথা জেদ করছো। এই যে শুনুন, আপনি জানতো এই আয়না আমরা কাউকে দিচ্ছি না, দাঁড়িয়ে আছেন কেন? যেতে বলেছি আমি।
তুই এভাবে রিয়্যাক্ট করছিস কেন সঞ্জি?
তাহলে কিভাবে করবো? একটা মন বাড়া ফালতু কারণ দেখিয়ে তুমি এত সুন্দর একটা জিনিস অন্যকে দিয়ে দিবে কেন? আমি তো বারবার চাইছি, আমাকে কেন দিতে চাইছো না বলো তো? তোমার বউ রাগ করবে?
এসব কি ভাষায় তুই কথা বলছিস? আমি তো অবাক হয়ে যাচ্ছি, তুই তো কখনো আমার সঙ্গে এই টোনে কথা বলিস না, কি হয়েছে তোর বলতো?
তুমি যদি হাজারেনা ঘর থেকে বের করো আমি তুল কালাম কাণ্ড বাঁধাবো, ভাবির সঙ্গে আবার ঝামেলা হবে বলে দিচ্ছি। আপনি এখনো দাঁড়িয়ে আছেন কেন?
আচ্ছা আচ্ছা, আপনি দয়া করে আসুন, আমি রুমি ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলে নেব, কিছু মনে করবেন না প্লিজ। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে সঞ্জি, ভুলে যাস না আয়নাটা নিম্মির, তোর না। তার উপর আমিও নিম্মিকে আয়নাটা কিনে দিইনি, ও এটা উপহার পেয়েছে।
উপহার তো দিয়েছে তোমার বন্ধু, তাছাড়া উপহার পেয়েছে বলে মহাভারত অশুদ্ধ হয়ে যায়নি নিশ্চয়ই?
সঞ্জি আস্তে কথা বল, তোর ভাবি শুনবে।
শুনুক, হাজারে আয়না আমার, আমি এই আয়না কাউকে দেবো না, কখনো না। তুমি যদি এই হাজারে আয়না এখান থেকে সরাও আমি কিন্তু মরে যাবো ভাইয়া।
মানে কি বলছিস এসব পাগলের মতো? সঞ্জি শোন, দাঁড়া আমার কথাটা শোন। এই সঞ্জু,
এই শরীফ, কি হয়েছে? ওয়াশরুমে ছিলাম, বের হয়ে শুনছি তোমরা দুই ভাই বোন বেশ জোরে জোরে কথা বলছো, কোনো সমস্যা? নিশ্চয়ই আবার ওকে খেপাচ্ছিলে, এমন কেন করো বলো তো? একটাই তো বোন তোমার।
না না, ঠিক বুঝতে পারছি না, সঞ্জু তো কখনো আমার সঙ্গে এভাবে কথা বলে না, আজ হঠাৎ এভাবে অবাক লাগছে, ভীষণ অবাক লাগছে।
কি অদ্ভুত, তুমি ওকে খোঁচাবে আর ও সবসময় চুপচাপ থাকবে? তুমিও পারো, বাচ্চাদের মতো করো তোমরা দুই ভাই বোন মিলে।
নিম্মি, সঞ্জি হাজারি আয়নাটা বাসা থেকে অন্য কোথাও নিতে দেবে না বলে জেদ করছে, আয়নাটা নিয়ে যাওয়ার জন্য যার আসার কথা উনি এসেছিলেন, সঞ্জিতা উনাকে বের করে দিয়েছে। এমন অদ্ভুত আচরণ আমি কোনোদিন সঞ্জিতার মধ্যে দেখিনি।
ওই আয়নাটা এত সুন্দর যে কেউই এটা পছন্দ করবে, তাই এমনটা বলেছে।
আয়নাটা যদি আমি কাউকে না দেই তুমি কি খুব রাগ করবে?
তুমি আমার কথা বা আমার সঙ্গে ঘটে যাওয়ার বিষয়গুলোকে বিশ্বাস করছো না, তাই না? তুমি বা সঞ্জিতা তোমরা দুইজনের কেউই সারাক্ষণ বাসায় থাকো না, আমি একা থাকি। আর আমি নিশ্চিত ওই হাজারি আয়না কোনো অভিশপ্ত আয়না, তা না হলে বারবার আমি এসব কেন দেখছি?
কিন্তু সঞ্জি বলছিল আয়নাটা দিয়ে দিলে ও মরেই যাবে, বলতো এসব শুনতে কেমন লাগে?
বরং আয়নাটা সঞ্জিতাকে মেরে ফেলতে পারে, এটাই আমার বিশ্বাস। আমি নিজে সঞ্জিতাকে ওই আয়নার ভেতর যেতে দেখেছি।
তোমরা দুজন মিলে কি শুরু করলে বলতো? তুমি তো শহরের মেয়ে, আমি ওই আয়না ফেলবো না, রাখবো না, নিজে হাতে ভেঙে ফেলবো।
তোমাকে আমি বলিনি, সঞ্জি না জেনে ওই হাজারি আয়নার দরজা সন্ধ্যার পর খুলে ফেলেছিল, তারপর থেকেই আমি উদ্ভট উদ্ভট জিনিস দেখছি যা তুমি আমার দুঃস্বপ্ন বলে উড়িয়ে দিচ্ছ। ওই আয়না আমাদের জন্য বিপদ ডেকে আনবে, প্লিজ তুমি ওটা, তুমি এটা ঘর থেকে নিয়ে যাও, রোজ রোজ আমি একা একা ভয় পেতে পারবো না।
ঠিক আছে, সন্ধ্যার পর হাজারি আয়নার দরজা খোলা নিয়েই তো যত ঝামেলা, এসো এক্ষুনি এসো, ওই আয়নার দরজায় আমি তালা দিয়ে দিচ্ছি, তুমিও ওই হাজারি আয়নায় দিনের বেলায় মুখ দেখবে না, আর সঞ্জিতাও দেখবে আয়নাটা ঘরে আছে।
ওই আয়না আমাদের ক্ষতি করবে আমার মন বলছে।
আমাদের মন এমন অনেক কথাই বলে যা সব সময় ঠিক হয় না, বা আমরা সেসব নিয়ে বসে থাকি না।
ওই আয়নায় কোনো রহস্য গল্প আছে, অবশ্যই আছে, যা বারবার আমার সামনে আসছে। আমার কোনো বিপদ হলে তখনই তুমি বুঝবে।
তোমরা তো এক আয়না নিয়ে আমার মাথা খারাপ করে দেবে দেখছি, উফ বিরক্তিকর, আমি একটু বেরুচ্ছি।
এখন আবার কোথায় যাচ্ছ?
সমস্যা নেই, তুমি আর এখন একা নও, যে ওই আয়নার অশরীরই তোমার সামনে চলে আসবে, বাসায় সঞ্জিতা আছে, ময়না আছে।
কিভাবে কথা বলছো কেন শরীফ?
কিভাবে বলছি, আমি রুমি ভাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি, ওনাকে বিষয়টা বুঝিয়ে বলতে হবে, হাজারি আয়নার ব্যাপারে ওনাকে কিছু কথা বলবো।
সকাল থেকে সামান্য একটা আয়না নিয়ে যে শরীফের একটা ঝামেলা পোহাতে হবে তা ঘোরাঘুরে বুঝতে পারিনি। এই হাজারি আয়নার জন্য তো আজ রীতিমতো সঞ্জিতার নিম্মির সঙ্গে একরকম মনোমালিন্যই হয়ে গেল। একেই বলে উৎকো ঝামেলা। দেবাশীষ যে কি একটা যন্ত্রণা দিয়ে কলকাতায় বসে আছে, ওকে ঢাকায় ফিরবে না নাকি? আচ্ছা নিম্মিকে দেখতে পিসি ঠাকুমার মতো বলেই তো আয়নাটা দিয়েছে, বেচারা তো এও বলেছে এখন কি আর হাজারি আয়না ফেরত দেওয়া উচিত হবে? তার উপর আয়না নিয়ে যাতে কোনো বিভ্রান্তি সৃষ্টি না হয় সেজন্য নিম্নকে হাজারি আয়নার গল্পটাও তো বলেছে। আর কি রহস্য গল্প লুকিয়ে থাকতে পারে এই আয়নায়? যদি তাই হতো তবে কি দেবাশী জেনে বুঝে আয়নাটা নিম্নকে দিত? অসম্ভব, দেবাশী অন্তত শরীফের সেরকম বন্ধু নয়। কিন্তু তাহলে রবি ভাইকে পুরো ঘটনাটা বলল শরীফ। উনি দীর্ঘদিন অ্যান্টিক শপ চালাচ্ছেন। উনি বললেন, লোকে পুরনো আর অ্যান্টিক কিছু দেখলেই স্বভাবত উদ্ভট অদ্ভুত গল্প বানাতে ভালোবাসে। এটা মানুষের একটা সহজাত আচরণ, এ নিয়ে টেনশনের কিছু নেই। বরং যে আয়না নিয়ে এত কাহিনী সে আয়নাটা বাড়িতেই দেখে দিতে বললেন। যাই হোক, সানজিদা আর নিম্নি দুজনকেই ঠান্ডা করা গেছে শেষ পর্যন্ত। আর আয়নার দরজায় একটা চাইনিজ তালা দিয়ে বন্ধ করে চাবিটা নিজের কাছেই রাখলো শরীফ। তার উপর একটা মোটা ভারী পর্দা দিয়ে আয়নাটাকে ঢেকে দিল। একসময় সুযোগ বুঝে হাজারি আয়নাটা না হয় বাড়িতে পাঠিয়ে দেবে, তারপরে যদি সমস্যা হয় তাহলে রবি ভাইকে দিয়ে দেবে। সাধারণত ছুটির দিন শরীফ তেমন কাজ না থাকলে টিভিতে পুরনো সিনেমাগুলো দেখে। একই সিনেমা হয়তো অসংখ্যবার দেখেছে, তবুও টিভির সামনে এমনভাবে বসে থাকে দেখে মনে হয় যেন সিনেমাটা এইবারই প্রথম দেখছে। সত্যি মানুষ কত বিচিত্র। সারা বিকেল নিম্নিয়া সানজিদা ঘুমিয়ে কাটিয়ে দিল, কেউই ঘর থেকে বের হচ্ছে না। তাই সন্ধ্যের মুখে শরীফ নিজেই কড়া একটা কফি বানিয়ে ড্রয়িং রুমে বসল। কিন্তু কোনো এক বিচিত্র কারণে সমস্ত ঘর অন্ধকার হয়ে গেল।
আরে আজব, কি হলো? লোডশেডিং? কই না তো। ওই তো আশেপাশের বিল্ডিং এর আলো জ্বলছে। আর লোডশেডিং হলে তো এতক্ষণে জেনারেটরের লাইন দিয়ে দেওয়ার কথা। ইলেকট্রিসিটির লাইনে কোনো গন্ডগোল হয়নি তো আবার? এত বাতাস হচ্ছে হঠাৎ, ঝড় বৃষ্টি হবে নাকি? দেখি আয়নার দরজায় কেউ ভেতর থেকে ধাক্কা দিচ্ছে কিভাবে, এটা কিভাবে সম্ভব? তবে কি সত্যিই বলেছিল আয়নাটা অভিশপ্ত? নিম্নি, এই নিম্নি, সঞ্জিদা, এই সঞ্জিদা, জলদি এসো তোমরা, নিম্নি এদিকে এসো, নিম্নি।
এতক্ষণ ধরে শুনছিলাম আজকে কুয়াশার দ্বিতীয় পর্ব। কি আছে এই হাজারি আয়নায় যে হাজারি আয়নায় মুখ দেখে কুমারী মেয়েদের বিয়ে হয় না? কিন্তু শরীফের বোন সানজিদা ইতিমধ্যে সে আয়না খুলে দেখেও ফেলেছে। এবং নিম্নি কি দেখতে পায় সে আয়নার ভেতরে? কার ছায়া দেখতে পায়? কেন আয়নার ভেতর তাকালে সবকিছু উল্টো দেখা দেয়? ঘুমুর পায় কে হাতে? শরীফ একবার বিশ্বাস করে আর একবার বিশ্বাস করে না। এবং শরীফ যখন নিম্নির এরকম নিম্নির এই ভয় পাওয়া দেখে, নিম্নির এই অবস্থা দেখে আয়নাটা ফিরিয়ে দিতে চায়, ফেরত দিতে চায় বা কাউকে দিয়ে দিতে চায়, তখন বাদশাহের সানজিদা কি করবে এখন? নিম্নি কি করবে এখন? শরীফ আয়নার দরজায় তালা দেবার পরও ভেতর থেকে কে ধাক্কাচ্ছে? এতদিন যে একটা কনফিউশনের ভেতর ছিল শরীফ, যে আসলে হয়তো নিম্নির মন গড়া কাহিনী, এখন শরীফ তাহলে কি বলবে? আমরা সবটা জানবো আজকের কুয়াশার শেষ পর্বে। সে পর্যন্ত সঙ্গেই থাকবেন, শুনছেন কুয়াশা এবিসি রেডিও 89.2 এফএম এ। মুহূর্তে একটা অশরীরী স্রোত যেন ঘরময় বয়ে গেল আর প্রচন্ড জোরে হাজারি আয়নার দরজার ভিতর থেকে ধাক্কা করতে লাগলো। না না, যা দেখছে তাতে শরীফের চোখে কোনো ভুল হবার সুযোগ নেই। শরীফ জানে না নিজের চোখকে মানুষ কখনো অবিশ্বাস করে কিনা। তবে সমস্ত বিশ্বাস অবিশ্বাসের দোলাচল ছাপিয়ে হাজারি আয়নার দরজাটা খুলে গেল। কিভাবে সম্ভব? কি কারণ অথবা ব্যথা তা জানা নেই। চোখের সামনে তালা দিয়ে আয়নার দরজাটা হাত করে খুলে গেল। হাজারি আয়নার রহস্যময় ভৌতিক গল্পের মতোই গ্লাসের রহস্যময় আলোর প্রতিফলনে ঘরটা যেন আলো আধারিত এক প্রচারণায় ঢুকিয়ে। তারপরে বিস্ফোরণ, এই বিস্ফোরণে শরীফ দেখছে কেউ একজন আয়না থেকে বেরিয়ে এল, যা দেখতে অবিকল সানজিদা নয়। কি ঘটছে এসব? এসবই কি স্বপ্ন? এটা কি শরীফ অরুর? জমাট বাঁধা বরফের মতো দাঁড়িয়ে রইল। একটা ভয়ঙ্কর অবিশ্বাসী নিশ্চলতা যে আমাকে ধরতে দিল, কথা বলতে দিল। কতক্ষণ ছিল এভাবে তা মনে নেই, কিন্তু ফ্যাঁচকাটা নেই যেন বোধ ছিল। কেউ একজন টেনে নিয়ে যাচ্ছে শরীরকে আয়নার দিকে।
সঞ্জিরা, তুই কি পাগল হয়ে গেছিস? কি করছিস এসব? ছেড়ে দে আমায়। নিম্মি, নিম্মি,
কখনো হবে না, আমি এই ঘর ছেড়ে কোথাও যাবো না।
পাচ্ছি না শরীফ, আয়নার দরজা তো অনেক শক্ত, কি করবো?
আমাকে এতকাল ওই হাতালে আনায় বন্দি করে আমি আর পাচ্ছি না, ওই দরজা আর বন্ধ হবে না। আমি মুক্ত হয়েছি, আমি ওই আয়নায় আর থাকবো না।
কে চাও তুমি? তুমি কে? আমাকে ছেড়ে দাও, তুমি শান্তি জানাও।
আমি হাজারি বাড়িতে আত্মা, আমি প্রতিশোধ নেব, প্রতিশোধ নেব।
তো শান্তিদা নয়, শান্তিদা এসব কি বলছিস? হাজারি বাই দিকে
ওই কুমারী মেয়ে তো আত্মমুক্ত করেছে। অনেক বছর ধরে আমি আয়না থেকে বেরোতে পারিনি, সেদিন সন্ধ্যায় যদি হাজারি আয়নার দরজা খুলে না দিত আমি তো বন্দি থাকতাম।
আমি আয়নাটা ভেঙে ফেলবো, তাছাড়া আর কোনো উপায় নেই। আয়নার দরজা বন্ধ করা অসম্ভব। কি আয়নাটা ভাঙছে না কেন? ভাবি, কি করছো তুমি? আয়নাটা ভেঙে যাবে, প্লিজ এমন করো না, শান্ত হও, আয়নাটা ভেঙো না। সরে যাও তুমি, ছাড়ো আমাকে, শরীফকেও মেরে ফেলবে, তোমাকে, আমাকে, আমাদের সবাইকে ওই আয়নার অটরিনি মেরে ফেলবে। ভাবি, ওই আয়না ভেঙো না, আমি মরে যাবো। সত্যি বলছো আমি বাঁচবো না তাহলে? তুমি বেহুশ এই কথাগুলো বলছো, ওই হাজারি আয়নার মায়া তোমাকে এসব বলাচ্ছে, কিচ্ছু হবে না তোমার, বরং আয়নাটা এখান থেকে না সরালেই আমাদের সবার বিপদ।
সঞ্জিরা, তুই ঘরে যা, এখানে আসিস না।
আমাকে মেরো না ভাইয়া, প্লিজ ভাবি, আমাকে মেরো না, আমাকে দয়া করো, প্লিজ।
তুমি ওর কথা শুনো না, ভেঙে ফেলো আয়নাটা।
সে রাতে আশ্চর্য অভিজ্ঞতা হলো নিম্মি আর শরীফের। ক্লান্তি আর বিষণ্নতা সময়ের সাথে সাথে নিম্মিকে সজ্ঞান উন্মাদনা থেকে মুক্তি দিল। শীত সন্ধ্যার দ্রুত মিলিয়ে যাওয়া আলোর মতো চোখের পলকে সঞ্জিদা হাজারি আয়নায় ঢুকে গেল, তার দরজাটা বন্ধ করে দিল, আর ভাঙতে পারলো না ওই হাজারি আয়না শেষ পর্যন্ত। কেউ কি কোনোদিন বিশ্বাস করবে এসব অলীক স্বপ্নময় বাস্তবতার ঊর্ধ্বে ঘটে যাওয়া ঘটনাগুলো? করবে না। কিন্তু সেই সন্ধ্যার সবটা অলিখিত সত্যি, বেঁচে গেল শরীর, তবে চোখের সামনে যেন ঘটল আরো ভয়ঙ্কর ঘটনা। যা কিছু সবই কি বিভ্রম ছিল? সে রাতের ঘটনা শরীফ বা নিম্নি কাউকে বলেনি, কেননা কেউ বিশ্বাস করবে না। শান্ত সৌন্দর্যের নকশায় মোড়ানো একটা সাধারণ সনাতন শিল্পের সাধারণ আয়নার ভয়ঙ্কর রহস্য গল্প, বরং সাবধানে ডাক্তারের মতো সজ্ঞানে এসব শুনে ওদের উন্মাদের সার্টিফিকেট দিয়ে দেবে। সে রাতের পর থেকে সঞ্জিদা কারোর সঙ্গে কথা বলে না, দরজা বন্ধ করে ঘরে বসে থাকে। কোন সঞ্জিদা সত্যি, যে আয়নার ভেতরে আছে সেই, নাকি যে ঘরের ভেতরে আছে সে?
কি করবে সঞ্জিদা, তো হাজার ডাক্তারও দরজা খুলছে না, এভাবে চলে? ডাক্তার কি ওষুধ দিল, কদিন শুধু ঘুমালো, কোনো উন্নতি তো নেই, বাড়িতে পাঠিয়ে দেবে ভেবেছো কিছু?
ও আসলে প্রচন্ড ভয় পেয়েছে, কিছুদিন ওর মতো থাক, সব ঠিক হয়ে যাবে।
তোমার মনে আছে ওই অশরীরী আত্মাটা বলছিল ওটা একটা ভাইজির আত্মা? আমার মনে হয় আয়নাটা দেখলেও সঞ্জিদা ভয় পায়, তাই বের হয় না। তুমি বরং আয়নাটা দিয়ে দাও কাউকে, সঞ্জিদা ঠিক হয়ে যাবে।
আমিও তাই ভাবছি, আয়নাটা অভিশপ্ত, আর অভিশপ্ত বলেই দেবাশিসের পিসিও অসুস্থ হয়ে গিয়েছিল। নিশ্চয়ই উনিও ভয় পেতেন, কারণ উনিও তো কুমারী, মানে অবিবাহিত ছিলেন।
তার মানে ওই হাজারি বাইজির আত্মা কুমারী মেয়েদের উপর ভয় করে, এটাই আয়নার রহস্য। এই জন্যই কোনো কুমারী মেয়ে এই আয়না ব্যবহার করতো না, এমনকি রাতে আয়নার দরজাও খুলতো না।
আজই আয়নার ব্যবস্থা করছি।
ঘরে নেই, দেখো।
কি বলছো, ও তো ঘরের ভেতরে ছিল, এর মধ্যে দরজা খুলেছিল একবারও
না। দরজা তো সকাল থেকে ভেতর থেকে বন্ধ, আমি মেন দরজা এক্সট্রা তালা দিয়ে চাবি আমার কাছেই রাখি। এই দেখো চাবি, ও যদি ঘর থেকে বের হয়েও বাইরে যেতে পারবে না।
মেয়েটা কি হাওয়া হয়ে যাবে? তাছাড়া জানালা দিয়ে তো আর বের হওয়া সম্ভব না। কি করবো, দরজাটা ভেঙে ফেলবো নাকি?
আশ্চর্য, জানালা দিয়ে পরিষ্কার ঘরের ভেতরটা দেখা যাচ্ছে, দরজা ভাঙবে কেন, তাতে লাভ কি?
জলযান তো মেয়েটা উবে গেল নাকি? কি সব ঘটছে আমার বাড়িতে, কি করব আমি এখন? জগতে কি তবে ভৌতিক কর্মকাণ্ড সত্যি ঘটে এই আধুনিক ইলেকট্রনিক্স এর যুগেও? তা না হলে এর ব্যাখ্যা কি?
তুমি আমার ব্যাখ্যা খুঁজছো? সেরাতে দৃশ্যটা নিজে চোখে দেখলে আমি একটা কথা বলবো, রেগে যেও না, তুমি আয়নাটা আবার নিয়ে এসো। আমার মনে হচ্ছে আয়নাটা বাড়িতে আসলেই সঞ্জিতাকে আমরা পেয়ে যাব।
আমার সঙ্গে কেন এমন অদ্ভুত ঘটনাগুলো ঘটতে হবে বলতো? আয়নাটা আনলে যে আবার কোনো ভৌতিক ঘটনা ঘটবে না বা সঞ্জিতাকে শিওর পাওয়া যাবে, এর গ্যারান্টি কি?
হাজারি আয়না ঘর থেকে বের করায় সঞ্জিতাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমার আয়নাটা ঘরে নিয়ে আসার পর ভৌতিক রহস্যের মতো সঞ্জিতাকে ঘরে দেখা গেল, তবে পরদিন ভোরে তাকে মৃত অবস্থায় পাওয়া গেল। গলায় দড়ি নয়, বরং উপর থেকে ঝুলেছিল সঞ্জিতার লাশ। কে কিভাবে কখন সঞ্জিতার পা উপরে বেঁধে দিয়েছে তা জানা যায়নি। নাক মুখে রক্ত এসেও মৃত্যু হয়েছে। সঞ্জিতার মৃত্যুর সঙ্গে ওই হাজারি আয়নার কোনো অলৌকিক যোগসূত্র রয়েছে, আর তা জানতে হলে হাজারি আয়নার অসমাপ্ত রহস্য গল্পটা নিম্নি আর শরীফকে জানতেই হবে। শরীফ দেবাশিসের সঙ্গে যোগাযোগ করল।
আয়, ভেতরে আয়। আমি গত রাতেই ঢাকায় আসলাম, সঞ্জিতার খবরটা শুনে খুব খারাপ লাগছে। তো কি হয়েছিল ওর, হঠাৎ এমনটা হলো?
জানি না রে, কিভাবে কি হয়ে গেল, তবে ওর মৃত্যুর সঙ্গে তোর ওই হাজারি আয়নার একটা যোগসূত্র আছে।
মানে কি বলছিস এসব? তুই আমাকে এসব বলার জন্য ডাকছিস? আমি কিন্তু ভীষণ অবাক হচ্ছি তোর কথা শুনে।
আগে আমার পুরো কথাগুলো শোন, তারপর মন্তব্য করিস।
সঞ্জিতের মৃত্যুটা কি স্বাভাবিক ছিল না? সুইসাইড মানে অন্য কিছু?
না, সুইসাইড না। কেউ ওকে দুই পা বেঁধে উপর থেকে ঝুলিয়ে দিয়েছিল অদ্ভুত ভাবে, নাকে মুখে রক্ত উঠে ওর মৃত্যু হয়েছে। অথচ কোনো একটা শব্দ আমরা পাইনি। শোন তাহলে।
কি বলছিস, আমার পিসিও তো একইভাবে মারা গিয়েছিল, তার মানে এত বছর পর একই রকমের মৃত্যু আমাদের বাড়িতে? আবার আমাদের বাড়িতে যে প্রচলিত গল্প ছিল তার সঙ্গে তো ঘটনার মিল পাওয়া যাচ্ছে। তারপর বল আর কি হলো, তারপর?
সবই তো শুনলি। তুই তোর এই রহস্যময় হাজারি আয়নার রহস্য গল্পটা উদ্ধার কর প্লিজ, আমাদের জানতেই হবে এই আয়নার আসল রহস্য গল্পটা কি ছিল।
আমি দুঃখিত বলে স্যার আর কি বলতে পারি বল, আমার জন্য তুই এত বড় ঝামেলা করেছিস। আমার মনে হচ্ছে আয়নার চিন্তাটা বাদ দে, আমি কি আয়নাটা নিয়ে যাব?
না রে, যা হবার তা তো হয়েছে, বরং আয়নাটা দেখলে মনে হয় এর ভেতরে নিশ্চয়ই সঞ্জিতা আছে, এর রহস্য আমি জানতে চাই।
আমি নেক্সট উইকে আবার কলকাতায় যাচ্ছি, ওখানে আমাদের ঠাকুরদার পুরনো বাড়িতে কোনো লোকজন বা পিসি ঠাকুমার সম্পর্কে জানতে চেষ্টা করব, দেখি কোনো নতুন রহস্যের গল্প পাওয়া যায় কিনা।
দেখি না, তুই তো বলেছিলি আয়নাটা তোর পিসি ঠাকুরমা, উনি কিভাবে আয়নাটা পেলেন আর আয়নার নামই বা হাজারি আয়না কেন সবটা জেনে আসবি। নিশ্চয়ই ওখানে কেউ না কেউ ওই হাজারি আয়নার গোপন রহস্য গল্পটা জানে।
আমি আমার সাধ্যমতো চেষ্টা করব।
কোনো চেষ্টা নয়, আমার হাজারি আয়নার রহস্য গল্প জানা চাই। সবটা না জানা পর্যন্ত ওই আয়নার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারছি না।
প্রবল ইচ্ছা শক্তির দাপটে মানুষ অসংখ্যবার অসংখ্য অসাধ্য সাধনার ফল পেয়েছে। সেই সূত্র ধরেই অবশেষে হাজারি আয়নার রহস্য গল্পের মৌখিক অনুলিপি যেন খুঁজে পেলেন দেবাশিষ। দেবাশিষের কৃষি ঠাকুমা অরুণিমা বিশ্বাসের বিয়ে হয়েছিল জমিদার রুদ্রনারায়ণের সঙ্গে। জমিদার রুদ্রনারায়ণের অচল সম্পত্তি আর টাকা পয়সার সাথে সাথে ছিল কিছু বেপরোয়া কাজের অভ্যাস। তার মধ্যে মজ্জ আর নেশা ছাড়াও ছিল বাইরি নাচের প্রতি তীব্র নেশা। জমিদারের খাজনা কর আর হিসাবপত্র সমস্তটা দেখাশোনার লোক থাকলেও তিনি নিজেই সব তদারকি করতেন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে। একবার এক বজ্রায় নাচ থেকে মুক্ত হয়ে রুদ্রনারায়ণ হাজার টাকায় ওই বাইরিকে কিনে নিয়ে আসে। সে আমলে হাজার টাকা মানে বিশাল ব্যাপার। জমিদাররা বাইরে নাচবে এটা কেমন নতুন কোনো গল্প না। তবে বাড়িতে বাইরে নিয়ে আসার পর অরুণিমার সঙ্গে রুদ্রনারায়ণের দাম্পত্য কলহ বাড়তেই থাকে। শেষে উপায় না দেখে জমিদার বাড়ির পেছনে যে ভাঙা মন্দির রয়েছে সেখানে ওই বাইজিকে একটা ঘর তৈরি করে দিলেন রুদ্রনারায়ণ। হাজারি আয়নাতে ওই বাইজি কেউ হয়তো কিছু উপহারই দিয়েছিল, যেহেতু বাইজিকে হাজার টাকা কেনা হয়েছিল আর আয়নাটা ওই বাইজির এবং তিনিই ব্যবহার করতেন, সেহেতু ওই আয়নার নামও হাজারি বাইজির সাথে সাথে হয়ে গেল হাজারি আয়না। এই হলো আয়নার পেছনের গল্প। কিন্তু মূল গল্পটা অন্যরকম। প্রতিদিন সন্ধ্যার পর হাজারি বাইজি তার আয়নার দরজা খুলে সাজগোজ করতেন, কেননা রাত যত গভীর হবে বাইজির আসর তত জমজমাট হবে। যদিও বেশিরভাগ রাতে হাজারি বাইজি শুধুমাত্র জমিদার রুদ্রনারায়ণের চিত্ত বিনোদনের জন্যই নাচতেন, তবে কখনো কখনো সে আসরে সমাগম হতো রুদ্রনারায়ণের খাস অতিথিদেরও। হাজারি বাইজি অসম্ভব রকমের রূপবতী ছিলেন। দিনের বেলায় হাজারি বাইজি কখনো বের হতেন না, শুধু ভোরে মন্দিরে যেতেন পুজো করতে, তাও ওই ভাঙা মন্দিরটাতেই। সেখানেই হঠাৎ একদিন দেখা হয় ইন্দ্রনারায়ণের সঙ্গে। রুদ্রনারায়ণের কেনা হাজার টাকার বাইজির সঙ্গে গোপন প্রেম হয়ে যায় রুদ্র ছোট ভাই ইন্দ্রনারায়ণের। প্রথমে কানা ঘোষা, তারপর রুদ্রনারায়ণের কাছে হাতে নাতে ধরা পড়ে হাজারি বাইজি আর ইন্দ্রনারায়ণ। জমিদার রুদ্রনারায়ণ ঠান্ডা মাথার কৌশলে ইন্দ্রনারায়ণকে কলকাতা থেকে অন্য এক প্রদেশে জমিদারের কাজে পাঠিয়ে দেন, এবং সেই সময়ের মধ্যেই হাজারি বাইজিকে ওই মন্দিরের পেছনের ঘরে এক সন্ধ্যায় উল্টো করে ছড়িয়ে দেয়। আর মুখ বন্ধ করার জন্য হাজারির আয়নায় যে কাঠের তৈরি গোলাপতালা সেটা বাইজির মুখে পুড়ে দেন এমনভাবে যেন বাইজি চিৎকার করতে না পারে। হাত পা বাঁধা উল্টো করে ঝুলিয়ে দেয়া হাজারি বাইজির মৃত্যু কখন হয়েছিল তা জানা যায়, তবে মৃত্যুর সময় উপর থেকে ঝুলে থাকা বাইজি সারাক্ষণই তাকে তার ওই আয়নায় উল্টো করে দেখতে পেয়েছে নিশ্চয়। তারপর চিরদিনের জন্য বাইজির ঘর তালা দিয়ে বন্ধ করে দেন জমিদার রুদ্রনারায়ণ। এ নিয়ে কেউ প্রশ্ন তুলিনি করিনি, কেননা সে সাহস কারো ছিল। এদিকে দীর্ঘ তিন মাস পর ইন্দ্রনারায়ণ এসে জানতে পারে হাজারি বাইজি রাতের অন্ধকারে পালিয়েছে, কিন্তু বিশ্বাস করতে পারেনি। তালা ভেঙে ওই ঘরে যখন ইন্দ্রনারায়ণ যায় তখন আর কিছুই নেই। হাজারি বাইজির শরীর পচিয়ে গলে শেষ, শুধু কঙ্কালটা ঝুলে আছে, কারণ পায়ের ঘুঙুর তখন ওই দড়িটায় আটকে ছিল। হাজারি বাইজির মৃত্যু ও শরীর আর চেহারা সমস্ত সৌন্দর্য কেড়ে নিলেও আয়নার সৌন্দর্য একই রকম ছিল। ইন্দ্রনারায়ণ দরজা খুলেই হাজারি আয়নায় ওই বাইজির মৃত চিরচেনা অবয়বহীন কঙ্কাল সার উল্টো ছবির প্রতিফলন দেখে সেই যে বাড়ি থেকে পালিয়েছিল তারপর তাকে আর পাওয়া যায়নি। এমনকি হাজারি বাইজির কঙ্কাল সার লাশটারও কোনো সৎকার করা হয়েছিল কিনা সেটাও জানা যায়।
আমি নিজে কখনো এসব পুরনো গল্পে বিশ্বাস করতাম না জানিস, কিন্তু কলকাতায় আমার কিছু আত্মীয় স্বজন আছে যারা ওই সময়কার সবকিছু চোখে দেখে এবং জানা মানুষ, আমি তাদের কাছ থেকে জেনেছি।
তার মানে ওই বাইজির আত্মায় তোর পিসি নয়নতারা সানজি এদের উল্টো করে মেরেছে যেভাবে তাকে মারা হয়েছিল?
আমি তো জানতাম না। আমার পিসির আগেও নাকি বেশ কিছু কুমারী মেয়ে এই হাজারি আয়নার দরজা রাতে খুলেছে বলে ঠিক একই রকম ভাবে মারা গেছে।
তারপরও কেন তোর পিসি এই আয়নাটা নিয়ে এলো বলতো?
আমার পিসি নয়নতারে ভীষণ আধুনিক মনা ছিলেন। তিনি ভেবেছিলেন কলকাতার ওই পুরনো বাড়িতে হাজারি বাইজির মৃত্যু হয়েছিল বলে লোকে এসব বানিয়ে বানিয়ে গল্প ছড়াচ্ছে। এত সুন্দর একটা আয়না তাই তিনি জোর করে বাংলাদেশে নিয়ে আসে, কারণ পিসি বিশ্বাস করত একটা জড় বস্তু আয়নার কোনো দোষগুণ থাকতে পারে না।
এখন এই হাজারি আয়নাটা আমরা কি করব বলতো?
একটাই উপায় আছে, ওই হাজারি বাইজিকে দাহ করা হয়েছিল কিনা তা জানা যায়নি, তার মানে এই আয়নাটাকে পুড়িয়ে দিতে হবে। আমাকে ওখানকার অভিজ্ঞ একজন এই পরামর্শই দিয়েছেন।
তাহলে আর দেরি কেন, চল আয়নাটা আজ রাতেই পুড়িয়ে ফেলি। কিন্তু কোথায় পোড়াবো বলতো? বাড়িতেই?
না না, বাড়িতে নয়, কোনো মন্দিরের পেছনে নাকি পোড়াতে হবে।
এত ঘটনা ওই আয়না নিয়ে, অথচ তোরা তোদের বাড়িতে কিছু টের পাসনি বা কখনো কিছু দেখিসনি?
সত্যি বলতে আমি বা বাবা আমরা কেউ এসব বিশ্বাস করতাম না, কিন্তু আমাদের বাড়িতে যত কুমারী মেয়ে মানে অবিবাহিত কাজের মেয়ে থাকত তারা নাকি কদিন পর পরই উধাও হয়ে যেত।
খুঁজে দেখা হতো না বা তোরা খোঁজ করে কিছু জানতে পারিসনি?
মা কাকিদের কাছে গল্প শুনেছি ওই আয়নাটাতে নাকি রাতের অন্ধকারে দেখা যেত। ওসব তখন আমাদের কাছে গাঁজাখুরি গল্প মনে হতো, আমাদের কাউকে বিশ্বাস করাতে পারিনি, কারণ আমরা বাড়ির কোনো ছেলেরও ওইসব দেখতে পাইনি। সেই থেকে সন্ধ্যার পর বা রাতে কখনোই আমাদের বাড়িতে আয়নার দরজা খোলা হতো না।
কিন্তু কোন কুক্ষণে তুই হাজারি আয়না আমার বউকে উপহার দিলি বলতো?
বিশ্বাস কর, আমার মনে ওসব কিছুই ছিল না। তোর বউয়ের ছবি দেখে চমকে উঠি, কারণ বাবার পিসি অরুণিমার একটা সাদা কালো বাধাই করা ছবি বাবার ঘরে আছে। ওনার সঙ্গে তোর বউয়ের মুখের আদর অনেকটা মিলে যায়।
তোদের বাড়িতে তোর পিসি ছাড়া আর অবিবাহিত কোনো মেয়ে ছিল না, তাই না?
না, তাছাড়া আমার পিসি মারা যাওয়ার পর আয়নাটা দেখলে বাবা খুব মন খারাপ করত, তাই আমি বাবার অনুমতি নিয়ে আয়নাটা তোর বউকে দিই।
সত্যি রে, আমরা এত আধুনিক যান্ত্রিকতার আয়েসে জীবনযাপন করছি, অথচ পুরনো প্রাচীন আক্ষেপ থেকে চাইলেও সরে যেতে পারছি না।
পুরনো প্রাচীন আক্ষেপ হোক আর উন্মোচিত রহস্যের প্রতিফলনে যাই হোক না কেন, হাজারি আয়না অথবা হাজারি বাইরের অনেক রহস্যই ধোয়াতে, কেননা শুধুমাত্র কুমারী মেয়েদেরকে কেন মরতে হতো হাজারি বাইজির মতো উল্টো হয়ে, সেটাও একটা বিরাট রহস্য। কোনো পুরুষকে কেন বাইজির আত্মা মারেনি সেটাও রহস্য। আবার দেবাশিসের কাছ থেকে এটাও জানা যায় দেবাশিসের পিসি নয়নতারা যে রাতে হাজারি আয়নের মুখ দেখেছিল তারপর থেকে অসুস্থ হয়, হঠাৎ হঠাৎ দরজা বন্ধ করে দিয়ে একা একা বসে থাকত, হাজার ডাকলেও কথা বলতো। একবার নাকি দরজা ভেঙে নয়নতারার ঘরে ঢুকে দেখা গেল নয়নতারা ঘরে নেই। কোথায় কিভাবে উনি বন্ধ দরজার বাইরে বেরোলেন, আবার কিভাবে নিজের ঘরে ফিরে এলেন, এটাও একটা বিরাট রহস্য। তবে কি নয়নতারা ওই হাজারি আয়নার ভেতরে চলে যেতেন? আর কি অজানা রহস্য বন্দী হয়ে আছে ওই হাজারি আয়নার ঝকঝকে স্বচ্ছ কাঁচের পেছনে, কেউ তা জানে না। যে রাতে হাজারি আয়নাটা পোড়াতে নিয়ে যাওয়ার কথা সে রাতে অজানা ওই পুরনো রহস্য গল্পের সঙ্গে আবারও যোগ হলো নতুন এক রহস্য।
কি করছো শরীর তুমি?
কি করছি মানে, দেখছো না সন্ধ্যার পর দেবাশিস আসবে, আজই হাজারি আয়নার রহস্য গল্পের ইতি টানা হবে। তুমি তো জানোই সবটা, প্রশ্ন করছো কেন?
তোমরা এই আয়না নিয়ে কি করবে, সত্যি সত্যি মন্দিরের পেছনে নিয়ে গিয়ে পুড়িয়ে দেবে?
অবশ্যই এটাই করা উচিত, সবটা জানলে আরো আগেই নাকি দেবাশিস এই কাজটা করতো।
কে নাকি বলেছে? আর তোমরা সেটা বিশ্বাস করে হাজারি আয়না পোড়াতে নিয়ে চলে যাচ্ছ।
তোমার আবার কি হলো, গতকাল পর্যন্ত তো তুমিও এটাই চাইছিলে।
গতকালের কথা মনে নেই, তবে আমি এখন তোমাকে বলছি হাজারি আয়না আমার, আমি আমার এই আয়না পোড়াতে দেব না, কিছুতেই না, কখনো না।
মানে কি বলছো, কি হয়েছে তোমার, কোনো সমস্যা হয়নি তো?
আমার কিছু হয়নি, আয়নাটা পোড়ালে সমস্যা হবে, আমি মরে যাব।
কি বলছো তুমি নিম্নি?
হাজারি আয়না আমার ঘরেই থাকবে, কারণ আয়নাটা আমার, বিবাহিত মেয়েদের জন্য আয়নাটা ক্ষতিকর নয়।
না, অনেক হয়েছে, এবার এই আয়নার রহস্য গল্প শেষ করা উচিত। কারণ ফোন দিয়েছে কেন হঠাৎ? হ্যালো
ভাইজান, আপনার ফ্ল্যাটে কিভাবে জানি আগুন লাগছে, আপনি জলদি আসেন। ম্যাডাম ভেতরে, দরজা ভেতর থেকে বন্ধ।
মানে মিম্মিকে তোমরা বের করোনি?
কিভাবে হলো এসব?
আমি আমি এক্ষুনি আসছি। দেবাশিস, হাজারে আয়নার আগুন নিভা। পানি পানি কই? এক্ষুনি আগুন নিভা। এই আয়না পোড়ানো যাবে না, কিছুতেই না। আগুন নেভা প্লিজ, দ্রুত তাড়াতাড়ি কর, নইলে নইলে আমার সব শেষ হয়ে যাবে। চল চল বাড়ি ফিরে চল।
আজ পুরো হাজারি আয়না নিয়ে শরীর বাড়ি ফিরে এলো। ড্রয়িং রুমে কিভাবে আগুন লাগলো তার কিছুই জানা গেল না। দারোয়ান ধোঁয়া দেখে শরীফকে ফোন দেয়, তারপর দরজা ভেঙে গিয়ে দেখে নিম্মি আগুন নিভিয়ে ফেলেছে। তবে সেই রাতে নিম্মি সেই যে দরজা বন্ধ করে আর খুলেনি, এমনকি শরীফের সঙ্গে কোনো কথাও বলেনি। অনেক ডাকা ডাকের পরও যখন দরজা খুলেনি, তখন শরীফ বাধ্য হয় আবার দরজা ভাঙতে, কিন্তু নিম্মিকে আর পাওয়া যায়নি। এই অলৌকিক রহস্যময়তার শেষ কোথায় সেটা জানে না শরীফ, তবে বিশ্বাস করে নিম্মি আছে, অবশ্যই আছে। হয়তো নিম্নে ওই হাজারি আয়নার নতুন কোনো রহস্য গল্পের অজানা দূরত্ব হয়ে আছে, যে দূরত্ব বা রহস্যে আমরা আজও বিশ্বাস করি, অবিশ্বাসের দোলাচলে ঠিক বুঝে উঠতে পারি না। ড্রয়িং রুমের যেখানে হাজারি আয়নাটা ছিল, ঠিক সেখানেই আটপোড়া হাজারি আয়নাটা নতুন করে আবারও জায়গা হলো। তবে শরীফের কাছে এই আয়না এখনো রহস্যময় কোনো গল্পের আয়না নয়, বরং এই আটপোড়া হাজারি আয়নার নাম এখন রাখা হয়েছে অনন্ত অপেক্ষার হাজারি আয়না। শরীফ বিশ্বাস করে একদিন না একদিন হাজারি আয়নার গোপন কাজ করে মায়া ফিরে নিম্নে ঠিক বেরিয়ে আসবে। তাই এই অনন্ত অপেক্ষার বাহানায় প্রতি রাতে হাজারি আয়নার দরজা দরজা খুলে দেয়। যদি কখনো কোনোদিন প্রাচীন রহস্যের কুয়াশার ধোঁয়াতে কেটে যায়।
কুয়াশা
এতক্ষণ ধরে শুনলেন আজকের কুয়াশা। আজকের কুয়াশার কাহিনী যার নাম ছিল হাজারি আয়না, লিখেছেন মাসুদুর রহমান মেঘনা, আর নাট্যাংশ পরিচালনা ছিল শেখ তাবিজ শাড়ি, সাউন্ডে ছিলেন খালিদ। জানিয়ে দিচ্ছি আজকের গল্পের বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নাম হলো, নিম্মি চরিত্রে অভিনয় করেছেন শাড়ি, শরীফ হয়েছেন মঞ্জু, দেবাশিসের চরিত্রে অভিনয় করেছেন জাহিদ, রথিনের চরিত্রে ছিলেন লোবান, ছোটর চরিত্রে ছিলেন সারথী, সানজিদার চরিত্রে অভিনয় করেছেন মেঘনা, আগন্তুক দারোয়ানের চরিত্রে ছিলেন মনির। আমাকে বিদায় নিতে হচ্ছে, আবার আগামী সপ্তাহে ঠিক একই সময় সোমবার রাত 11টায় হাজির হচ্ছি কুয়াশার নতুন গল্প নিয়ে। আমি শারমিন এখন বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, শুভরাত্রি।